যোহনের লেখা সুখবর
প্রথম অধ্যায়।
ঈশ্বরের বাক্য মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন। প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন, আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। সবকিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল, আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্ট হয়নি। তার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবনই ছিল মানুষের আলো। সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। ঈশ্বর যোহন নামে একজন লোককে পাঠিয়েছিলেন। তিনি আলোর বিষয়ে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে এসেছিলেন, যেন সকলে তাঁর সাক্ষ্য শুনে বিশ্বাস করতে পারে। যোহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। সেই আসল আলো, যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন, তিনি জগতে আসছিলেন। তিনি জগতেই ছিলেন, এবং জগৎ তাঁর দ্বারা সৃষ্ট হয়েছিল, তবু জগৎ তাঁকে চিনল না। তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তাঁর নিজের লোকেরাই তাঁকে গ্রহণ করল না। তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাঁকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকেই হয়েছে। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যে পূর্ণ। যোহন তাঁর বিষয়ে জোর গলায় সাক্ষ্য দিয়ে বললেন, উনি সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, যিনি আমার পরে আসছেন, তিনি আমার চেয়ে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। আমরা সকলে তাঁর সেই পূর্ণতা থেকে দয়ার উপরে আরও দয়া পেয়েছি। মসির মধ্য দিয়ে আইন কানুন দেওয়া হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দয়া ও সত্য এসেছে। পিতা ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, তাঁর বুকে থাকা সেই একমাত্র পুত্র, যিনি নিজেই ঈশ্বর, তিনি তাকে প্রকাশ করেছেন।
যোহনের সাক্ষ্য। যিহুদি নেতারা জিরুসালেম শহর থেকে কয়েকজন পুরোহিত ও লেবীয়কে যোহনের কাছে এই কথা জিজ্ঞাসা করতে পাঠালেন, আপনি কে? যোহন অস্বীকার করলেন না, বরং স্বীকার করে বললেন, আমি মসীহ নই। তখন তারা যোহনকে জিজ্ঞাসা করলেন, তবে কে, আপনি কি এলিও? তিনি বললেন, না, আমি এলিও নই। তারা বললেন, তাহলে আপনি কি সেই নবী? উত্তরে তিনি বললেন, না। তখন তারা তাকে বললেন, তাহলে বলুন আপনি কে? যারা আমাদের পাঠিয়েছেন ফিরে গিয়ে তাদের তো আমাদের উত্তর দিতে হবে, আপনার নিজের সম্বন্ধে আপনি নিজে কি বলেন? যোহন বললেন, আমি সেই কণ্ঠস্বর যার বিষয়ে নবী যিশাইও বলেছেন, মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ সোজা করো। যোহনের কাছে যাদের পাঠানো হয়েছিল তারা ছিলেন ফরিসি। তারা যোহনকে জিজ্ঞাসা করলেন, যদি আপনি মসীহও নন, এলিয়ও নন, কিংবা সেই নবীও নন, তবে কেন আপনি বাপতিস্ম দিচ্ছেন? যোহন উত্তরে সেই ফরিসিদের বললেন, আমি জলে বাপতিস্ম দিচ্ছি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন দাঁড়িয়ে আছেন যাকে আপনারা চেনেন না, যার আমার পরে আসবার কথা ছিল, উনি সেই লোক, আমি তার জুতার ফিতাটা পর্যন্ত খুলে দেবার যোগ্য নই। জর্দন নদীর অন্য পারে বৈথনিয়া গ্রামে যেখানে যোহন বাপতিস্ম দিচ্ছিলেন সেখানে এসব ঘটেছিল। পরের দিন যোহন যীশুকে তার নিজের দিকে আসতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষ শিশু, যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। ইনি সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন আসছেন যিনি আমার চেয়ে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। আমি তাকে চিনতাম না, কিন্তু তিনি যেন ইসরায়েলীয়দের কাছে প্রকাশিত হন, সেজন্য আমি এসে জলে বাপতিস্ম দিচ্ছি। তারপর যখন এই সাক্ষ্য দিলেন, আমি পবিত্র আত্মাকে কবুতরের মতো হয়ে স্বর্গ থেকে নেমে এসে তার উপরে থাকতে দেখেছি। আমি তাকে চিনতাম না, কিন্তু যিনি আমাকে জলে বাপতিস্ম দিতে পাঠিয়েছেন তিনিই আমাকে বলে দিয়েছেন, যার উপরে পবিত্র আত্মাকে নেমে এসে থাকতে দেখবে তিনি সেই যিনি পবিত্র আত্মাতে বাপতিস্ম দেবেন। আমি তা দেখেছি আর সাক্ষ্য দিচ্ছি যে ইনি ঈশ্বরের পুত্র।
শিষ্য গ্রহণ। পরের দিন যোহন ও তাঁর দুজন শিষ্য আবার সেখানে ছিলেন। এমন সময় যীশুকে হেঁটে যেতে দেখে যোহন বললেন, ওই দেখো ঈশ্বরের মেষ শিশু। যোহনকে এই কথা বলতে শুনে সেই দুজন শিষ্য যীশুর পিছনে পিছনে যেতে লাগলেন। যীশু পিছন ফিরে তাঁদের আসতে দেখে বললেন, তোমরা কিসের খোঁজ করছ? যোহনের শিষ্যরা জিজ্ঞাসা করলেন, রব্বি অর্থাৎ গুরু, আপনি কোথায় থাকেন? যীশু তাদের বললেন, এসে দেখো। তখন তারা গিয়ে যীশু যেখানে থাকতেন সেই জায়গাটা দেখলেন এবং সেই দিন তাঁর সঙ্গেই রইলেন। তখন প্রায় বিকাল চারটা। যোহনের কথা শুনে যে দুজন যীশুর পিছনে পিছনে গিয়েছিলেন তাঁদের একজনের নাম ছিল আন্দ্রিয়, ইনি ছিলেন শিমন পিতরের ভাই। আন্দ্রিয় প্রথমে তাঁর ভাই শিমনকে খুঁজে বের করলেন এবং বললেন, আমরা মসীহের অর্থাৎ খ্রিস্টের দেখা পেয়েছি। আন্দ্রিয় শিমনকে যীশুর কাছে আনলেন। যীশু শিমনের দিকে তাকিয়ে বললেন, তুমি যোহনের ছেলে শিমন, কিন্তু তোমাকে কৈফা বলে ডাকা হবে। এই নামের অর্থ পিতর অর্থাৎ পাথর। পরের দিন যীশু ঠিক করলেন তিনি গালিল প্রদেশে যাবেন, আর ফিলিপের সঙ্গে দেখা হতে যীশু তাকে বললেন, এসো আমার শিষ্য হও। ফিলিপ ছিলেন বৈচ্ছয়দা গ্রামের লোক। আন্দ্রিয় আর পিতরও ওই একই গ্রামের লোক ছিলেন। ফিলিপ নথনেলকে খুঁজে বের করে বললেন, মসি যার কথা আইন কানুনে লিখে গেছেন এবং যার বিষয়ে নবীরাও লিখেছেন, আমরা তাঁর দেখা পেয়েছি। তিনি জোসেফের পুত্র যীশু, নাসরত গ্রামের লোক। নথনেল ফিলিপকে বললেন, নাসরত থেকে কি ভালো কোনো কিছু আসতে পারে? ফিলিপ তাকে বললেন, এসে দেখো। যীশু নথনেলকে নিজের দিকে আসতে দেখে তাঁর বিষয়ে বললেন, ওই দেখো একজন সত্যিকারের ইসরায়েলীয়, তার মনে কোনো ছলনা নেই। নথনেল যীশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে আমাকে চিনলেন? যীশু উত্তরে তাঁকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের তলায় ছিলে আমি তখনই তোমাকে দেখেছিলাম। এতে নথনেল যীশুকে বললেন, গুরু আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলীয়দের রাজা। যীশু তাকে বললেন, তোমাকে সেই ডুমুর গাছের তলায় দেখেছি এ কথা বলবার জন্য কি বিশ্বাস করলে? এর চেয়ে আরো অনেক মহৎ ব্যাপার তুমি দেখতে পাবে। পরে যীশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা স্বর্গ খোলা দেখবে আর দেখবে ঈশ্বরের দূতেরা মনুষ্যপুত্রের কাছ থেকে উঠছেন এবং তাঁর কাছে নামছেন।
দ্বিতীয় অধ্যায়।
কান্না গ্রামের বিয়ের ভোজ। এর দুদিন পরে গালিলের কান্না গ্রামে একটা বিয়ে হয়েছিল। যীশুর মা সেখানে উপস্থিত ছিলেন। সেই বিয়েতে যীশু এবং তার শিষ্যরাও নিমন্ত্রণ পেয়েছিলেন। পরে যখন সমস্ত আঙ্গুর রস ফুরিয়ে গেল তখন যীশুর মা যীশুকে বললেন, এদের আঙ্গুর রস ফুরিয়ে গেছে। যীশু তার মাকে বললেন, এই ব্যাপারে তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ? আমার সময় এখনো হয়নি। তার মা তখন চাকরদের বললেন, ইনি তোমাদের যা করতে বলেন তাই করো। যিহুদি ধর্মের নিয়ম মতো শুচি হবার জন্য সেই জায়গায় পাথরের ছয়টা জালা বসানো ছিল। সেগুলোর প্রত্যেকটাতে দুই তিন মন করে জল ধরত। যিশু সেই চাকরদের বললেন, এই জালাগুলোতে জল ভরে দাও। চাকরেরা তখন জালাগুলোর কানায় কানায় জল ভরে দিল। তারপর যিশু তাদের বললেন, এবার ওখান থেকে অল্প তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। চাকরেরা তাই করল। সেই আঙ্গুর রস যা জল থেকে হয়েছিল ভোজের কর্তা তা খেয়ে দেখলেন, কিন্তু সেই রস কোথা থেকে আসল তা তিনি জানতেন না। তবে যে চাকরেরা জল তুলেছিল তারা জানত। তাই ভোজের কর্তা বরকে ডেকে বললেন, প্রথমে সকলে ভালো আঙ্গুর রস খেতে দেয়, তারপর যখন লোকের ইচ্ছা মতো খাওয়া শেষ হয় তখন যে রস দেয় তা আগের চেয়ে কিছু মন্দ। কিন্তু তুমি ভালো আঙ্গুর রস এখনো পর্যন্ত রেখেছ। যিশু গালিল প্রদেশের কান্না গ্রামে চিহ্ন হিসেবে এই প্রথম আশ্চর্য কাজ করে নিজের মহিমা প্রকাশ করলেন। এতে তার শিষ্যেরা তার উপর বিশ্বাস করলেন। তারপর যিশু, তার মা, তার ভাইয়েরা ও তার শিষ্যেরা কফরনাহম শহরে গেলেন, কিন্তু বেশি দিন তারা সেখানে থাকলেন না।
জেরুসালেমের উপাসনা ঘরে প্রভু যিশু। যিহুদীদের উদ্ধার পর্বের সময় কাছে আসলে পর যিশু জেরুসালেমে গেলেন। তিনি সেখানে দেখলেন লোকেরা উপাসনা ঘরের মধ্যে গরু, ভেড়া আর কবুতর বিক্রি করছে এবং টাকা বদল করে দেবার লোকেরাও বসে আছে। এসব দেখে তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করলেন আর তা দিয়ে সমস্ত গরু, ভেড়া এবং লোকদেরও সেখান থেকে তাড়িয়ে দিলেন। টাকা বদল করে দেবার লোকদের টাকা পয়সা ছড়িয়ে দিয়ে তিনি তাদের টেবিলগুলো উল্টে ফেললেন। যারা কবুতর বিক্রি করছিল যিশু তাদের বললেন, এই জায়গা থেকে সব নিয়ে যাও, আমার পিতার ঘরকে ব্যবসার ঘর করো না। এতে পবিত্র শাস্ত্রে লেখা এই কথাটা তাঁর শিষ্যদের মনে পড়ল, তোমার ঘরের জন্য আমার যে গভীর ভালোবাসা, সেই ভালোবাসাই আমার অন্তরকে জ্বালিয়ে তুলবে। তখন যিহুদি নেতারা যিশুকে জিজ্ঞাসা করলেন, কিন্তু এই সব করবার অধিকার যে তোমার সত্যি আছে তার কি প্রমাণ তুমি আমাদের দেখাতে পারো? উত্তরে যিশু তাঁদের বললেন, ঈশ্বরের ঘর আপনারা ভেঙে ফেলুন, তিন দিনের মধ্যে আবার আমি তা উঠাব। এই কথা শুনে যিহুদি নেতারা তাকে বললেন, এই উপাসনা ঘরটা তৈরি করতে 46 বছর লেগেছিল আর তুমি কি তিন দিনের মধ্যে এটা উঠাবে? যিশু কিন্তু ঈশ্বরের ঘর বলতে নিজের দেহের কথাই বলছিলেন। তাই যিশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলে পর তাঁর শিষ্যদের মনে পড়ল যে তিনি তাঁদের ওই কথাই বলেছিলেন। তখন শিষ্যরা পবিত্র শাস্ত্রের কথায় এবং যিশু যে কথা বলেছিলেন তাতে বিশ্বাস করলেন। উদ্ধার পর্বের সময় যিশু জেরুসালেমে থেকে যে সব আশ্চর্য কাজ করেছিলেন তা দেখে অনেকেই তার উপর বিশ্বাস করল। যিশু কিন্তু তাদের কাছে নিজেকে ধরা দিলেন না, কারণ তিনি সব মানুষকে জানতেন। মানুষের বিষয়ে কারো সাক্ষ্যের দরকারও তার ছিল না, কারণ মানুষের মনে যা আছে তা তার জানা ছিল।
তৃতীয় অধ্যায়।
নতুন জন্ম। ফরিসিদের মধ্যে নিকোদিম নামে যিহুদীদের একজন নেতা ছিলেন। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসেবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। যিশু নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। তখন নিকোদিম তাকে বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? উত্তরে যীশু বললেন, আমি আপনাকে সত্যি বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মায় তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মায় তা আত্মা। আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার, এতে আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আর আপনি তার শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসে এবং কোথায় বা যায় তা আপনি জানেন না। পবিত্র আত্মা থেকে যাদের জন্ম হয়েছে তাদেরও ঠিক সেই রকম হয়। নিকোদিম যীশুকে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হতে পারে? তখন যীশু তাকে বললেন, আপনি ইসরায়েলীয়দের শিক্ষক হয়েও কি এসব বোঝেন না? আপনাকে সত্যিই বলছি, আমরা যা জানি তাই বলি এবং যা দেখেছি সেই সম্বন্ধে সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদের কাছে জাগতিক বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না, তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করে বিশ্বাস করবেন? যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউই স্বর্গে ওঠেনি। মসি যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। যে সেই পুত্রের উপরে বিশ্বাস করে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করেনি। তাকে দোষী বলে স্থির করা হয়েছে কারণ জগতে আলো এসেছে, কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না, কিন্তু যে সত্যের পথে চলে সে আলোর কাছে আসে, যেন তার কাজগুলো যে ঈশ্বরের ইচ্ছামতো করা হয়েছে তা প্রকাশ পায়।
যোহনের সাক্ষ্য। এরপরে যীশু ও তাঁর শিষ্যেরা যিহূদিয়া প্রদেশে গেলেন। সেখানে তিনি তাঁর শিষ্যদের সঙ্গে কিছুদিন থাকলেন এবং লোকদের বাপতিস্ম দিতে লাগলেন। শালিম নামে একটা গ্রামের কাছে ঐনন বলে একটা জায়গায় তখন যোহনও বাপতিস্ম দিচ্ছিলেন, কারণ সেই জায়গায় অনেক জল ছিল আর লোকেরাও এসে বাপতিস্ম গ্রহণ করছিল। তখনও যোহনকে জেলখানায় বন্দী করা হয়নি। সেই সময় ধর্মের নিয়ম মতো শুচি হওয়ার বিষয় নিয়ে যোহনের শিষ্যেরা একজন যিহুদির সঙ্গে তর্ক আরম্ভ করেছিলেন। পরে তারা যোহনের কাছে এসে বললেন, গুরু, যিনি জর্দনের অন্য পারে আপনার সঙ্গে ছিলেন এবং যার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়েছিলেন, দেখুন তিনি বাপতিস্ম দিচ্ছেন আর সবাই তার কাছে যাচ্ছে। এর উত্তরে যোহন বললেন, স্বর্গ থেকে দেওয়া না হলে কারো পক্ষে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। তোমরাই আমাকে বলতে শুনেছ যে আমি মসীহ নই, কিন্তু আমাকে তার আগে পাঠানো হয়েছে। যার হাতে কন্যাকে দেওয়া হয়েছে সেই বর, বরের বন্ধু দাঁড়িয়ে বরের কথা শোনে এবং তার গলার আওয়াজ শুনে খুব খুশি হয়, ঠিক সেইভাবে আমার আনন্দ আজ পূর্ণ হল। তাকে বেড়ে উঠতে হবে আর আমাকে সরে যেতে হবে। যিনি উপর থেকে আসেন তিনি সকলের উপরে, যে পৃথিবী থেকে আসে সে পৃথিবীর আর সে পৃথিবীর কথাই বলে, কিন্তু যিনি স্বর্গ থেকে আসেন তিনিই সকলের উপরে। তিনি যা দেখেছেন আর শুনেছেন তারই সাক্ষ্য দেন। কিন্তু কেউ তাঁর সাক্ষ্য গ্রাহ্য করে না। যে তাঁর সাক্ষ্য গ্রাহ্য করেছে সে তার দ্বারাই প্রমাণ করেছে যে ঈশ্বর যা বলেন তা সত্যি। ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরেরই কথা বলেন, কারণ ঈশ্বর তাকে পবিত্র আত্মা মেপে দেন না। পিতা পুত্রকে ভালোবাসেন এবং তাঁর হাতে সমস্তই দিয়েছেন। যে কেউ পুত্রের উপরে বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো পাবে না, বরং ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে।
চতুর্থ অধ্যায়।
সমরীয় স্ত্রী লোকটি। যীশু যে যোহনের চেয়ে অনেক বেশি শিষ্য করছেন এবং বাপতিস্ম দিচ্ছেন তা ফরিসিরা শুনেছিলেন। অবশ্য যীশু নিজে বাপতিস্ম দিতেন না, তার শিষ্যরাই দিতেন। যীশু তা জানতে পেরে জিহুদিয়া প্রদেশ ছেড়ে আবার গালিলে চলে গেলেন। গালিলে যাবার সময় তাকে সমরিয়া প্রদেশের মধ্য দিয়ে যেতে হল। তিনি সুখর নামে সমরিয়ার একটা গ্রামে আসলেন। যাকব তার ছেলে জোসেফকে যে জমি দান করেছিলেন এই গ্রামটা ছিল তারই কাছে। সেই জায়গায় যাকবের কুয়া ছিল। পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যীশু সেই কুয়ার পাশে বসলেন। তখন বেলা প্রায় দুপুর। যীশুর শিষ্যেরা খাবার কিনতে গ্রামে গেছেন। এমন সময় সমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলতে আসল। যীশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও। সেই সমরীয় স্ত্রীলোকটি তাকে বলল, আমি তো সমরীয় স্ত্রীলোক, আপনি জিহুদি হয়ে কেমন করে আমার কাছে জল চাইছেন? স্ত্রীলোকটি এই কথা বলল কারণ জিহুদি এবং সমরীয়দের মধ্যে ধরা ছোঁয়ার বাজ বিচার ছিল। যীশু সেই স্ত্রীলোকটিকে উত্তর দিলেন, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন, তবে তুমি তার কাছে জল চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটি বলল, কিন্তু আপনার কাছে জল তুলবার কিছুই নেই আর কুয়াটাও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা থেকে পেলেন? আপনি আমাদের পূর্বপুরুষ যাকবের চেয়ে তো বড় নন, এই কুয়া তিনিই আমাদের দিয়েছেন। তিনি নিজে ও তার ছেলেরা এই কুয়ার জলই খেতেন আর তার গরু ভেড়াগুলোও খেত। তখন যীশু বললেন, যে কেউ এই জল খায় তার আবার পিপাসা পাবে, কিন্তু আমি যে জল দেব যে তা খাবে তার আর কখনো পিপাসা পাবে না, সেই জল তার অন্তরের মধ্যে উতলে ওঠা ঝর্ণার মতো হয়ে অনন্ত জীবন দান করবে। এতে স্ত্রীলোকটি যীশুকে বলল, আমাকে তবে সেই জল দিন যেন আমার পিপাসা না পায় আর জল তুলতে এখানে আসতে না হয়। যীশু তাকে বললেন, তবে যাও তোমার স্বামীকে এখানে ডেকে আনো। স্ত্রীলোকটি বলল, কিন্তু আমার স্বামী নেই। যীশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ তোমার স্বামী নেই, কারণ এর মধ্যেই তোমার পাঁচজন স্বামী হয়ে গেছে আর এখন যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়, তুমি সত্যি কথাই বলেছ। তখন স্ত্রীলোকটি যীশুকে বলল, আমি এখন বুঝতে পারলাম আপনি একজন নবী। আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে উপাসনা করতেন, কিন্তু আপনারা বলে থাকেন জেরুসালেমেই লোকদের উপাসনা করা উচিত। যীশু তাকে বললেন, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন পিতা ঈশ্বরের উপাসনা তোমরা এই পাহাড়েও করবে না, জেরুসালেমেও করবে না। তোমরা যাকে জানো না তার উপাসনা করে থাকো, কিন্তু আমরা যাকে জানি তারই উপাসনা করি, কারণ পাপ থেকে উদ্ধার পাওয়ার উপায় জিহুদীদের মধ্য দিয়েই এসেছে। কিন্তু এমন সময় আসছে, এমনকি এখনই সেই সময় এসে গেছে, যখন আসল উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতাও এই রকম উপাসনাকারীদেরই খোঁজেন। ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে আত্মায় ও সত্যে তাদের সেই উপাসনা করতে হবে। তখন সেই স্ত্রীলোকটি বলল, আমি জানি মসীহ যাকে খ্রিস্ট বলা হয় তিনি আসছেন। তিনি যখন আসবেন তখন সবই আমাদের জানাবেন। যীশু তাকে বললেন, আমি তিনি যিনি তোমার সঙ্গে কথা বলছেন। এমন সময় যিশুর শিষ্যরা এসে একজন স্ত্রীলোকের সঙ্গে যিশুকে কথা বলতে দেখে আশ্চর্য হলেন, কিন্তু তবুও তারা কেউই বললেন না আপনি কি চাইছেন বা কেন আপনি ওর সঙ্গে কথা বলছেন। সেই স্ত্রীলোকটি তখন তার কলসি ফেলে রেখে গ্রামে গেল আর লোকদের বলল, তোমরা একজন লোককে এসে দেখো, আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন, তাহলে উনি কি সেই মসীহ? এতে লোকেরা গ্রাম থেকে বের হয়ে যিশুর কাছে আসতে লাগল। এর মধ্যে তাঁর শিষ্যেরা তাকে অনুরোধ করে বললেন, গুরু কিছু খান। যিশু তাদের বললেন, আমার কাছে এমন খাবার আছে যার কথা তোমরা জানো না। তাতে শিষ্যেরা বলাবলি করতে লাগলেন, তাহলে কি কেউ তাকে কোনো খাবার এনে দিয়েছে? তখন যিশু তাদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা এবং তার কাজ শেষ করাই হল আমার খাবার। তোমরা কি বলো না, আর চার মাস বাকি আছে, তারপরেই ফসল কাটবার সময় হবে? কিন্তু আমি তোমাদের বলছি, চোখ তুলে একবার ক্ষেতের দিকে তাকিয়ে দেখো, ফসল কাটবার মতো হয়েছে। যে ফসল কাটে সে এখনই বেতন পাচ্ছে এবং অনন্ত জীবনের জন্য ফসল জড়ো করে রাখছে। তার ফলে যে বীজ বনে আর যে ফসল কাটে দুজনই সমানভাবে খুশি হয়। এতে এই কথা প্রমাণ হয় যে একজন বনে আর অন্য একজন কাটে। আমি তোমাদের এমন ফসল কাটতে পাঠালাম যার জন্য তোমরা পরিশ্রম করনি। অন্যেরা পরিশ্রম করেছে আর তোমরা সেই পরিশ্রমের ফসল কেটেছ। যে স্ত্রীলোকটি এই বলে সাক্ষ্য দিচ্ছিল যে সে যা করেছে সবই তিনি তাকে বলে দিয়েছেন, তার কথা শুনে সেই গ্রামের অনেক সমরীয় যিশুর উপর বিশ্বাস করল। তারা যিশুর কাছে গিয়ে তাকে তাদের সঙ্গে কিছুদিন থাকতে অনুরোধ করল। সেই জন্য যিশু সেখানে দুদিন থাকলেন। তখন তার কথা শুনে আরও অনেক লোক বিশ্বাস করল। সেই স্ত্রীলোকটিকে তারা বলল, এখন যে আমরা বিশ্বাস করছি তা তোমার কথাতে নয়, কিন্তু আমরা নিজেরাই তার কথা শুনে বুঝতে পেরেছি যে উনি সত্যি মানুষের উদ্ধারকর্তা।
রাজকর্মচারীর ছেলেটি সুস্থ হল। সেখানে দুদিন থাকবার পর যিশু সমরিয়া থেকে গালিল প্রদেশে চলে গেলেন, কারণ তিনি নিজেই বলেছিলেন যে নিজের দেশে নবীর সম্মান নেই। পর্বের সময় যিশু জিরুসালেমে যা কিছু করেছিলেন গালিলের লোকেরা সেই পর্বে গিয়েছিল বলে সব দেখতে পেয়েছিল। এই জন্য যিশু যখন গালিলে গেলেন তখন সেখানকার লোকেরা তাকে গ্রহণ করল। পরে যিশু আবার গালিলের সেই কান্না গ্রামে গেলেন। এখানেই তিনি জলকে আঙ্গুর রস করেছিলেন। গালিলের কফরনাহম শহরে একজন রাজকর্মচারীর ছেলে অসুখে ভুগছিল। যিশু জিহুদিয়া থেকে গালিলে এসেছেন শুনে সেই রাজকর্মচারী তাঁর কাছে গেলেন এবং অনুরোধ করলেন যেন তিনি কফরনাহমে গিয়ে তাঁর ছেলেকে সুস্থ করেন। তাঁর ছেলেটা তখন মরবার মতো হয়েছিল। যিশু সেই রাজকর্মচারীকে বললেন, কোন চিহ্ন বা কোন আশ্চর্য কাজ না দেখলে আপনারা কোনো মতেই বিশ্বাস করবেন না। তখন সেই রাজকর্মচারী বললেন, দয়া করে আমার ছেলেটি মারা যাবার আগেই আসুন। যিশু তাকে বললেন, আপনি যান, আপনার ছেলেটি বাঁচল। এতে তিনি যিশুর কথাতে বিশ্বাস করে চলে গেলেন। সেই কর্মচারী যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন পথেই তাঁর দাসেরা তাঁর কাছে গিয়ে বলল, আপনার ছেলেটি ভালো হয়ে গেছে। তিনি সেই দাসদের জিজ্ঞাসা করলেন, সে কখন ভালো হয়েছে? তারা বলল, গতকাল দুপুর একটার সময় তার জ্বর ছেড়েছে। এতে ছেলেটির বাবা বুঝতে পারলেন ঠিক সেই সময় যিশু তাকে বলেছিলেন, আপনার ছেলেটি বাঁচল। তখন সেই রাজকর্মচারী ও তার পরিবারের সবাই যিশুর উপর বিশ্বাস করলেন। যিহুদিয়া থেকে গালিলে আসবার পর যিশু এই দ্বিতীয় আশ্চর্য কাজ করলেন।
পঞ্চম অধ্যায়।
আর একজন রোগী সুস্থ হল। এই সব ঘটনার পরে যিশু জিরুসালেমে গেলেন, কারণ সেই সময় যিহুদীদের একটা পর্ব ছিল। জিরুসালেমে মেষ দরজার কাছে একটা পুকুর আছে, তার পাঁচটা ঘাট, প্রত্যেকটি ছাদ দেওয়া। ইব্রীয় ভাষায় পুকুরটার নাম বৈথেসদা। সেই সব ঘাটে অনেক রোগী পড়ে থাকত, অন্ধ, খোঁড়া, এমনকি শরীর যাদের একেবারে শুকিয়ে গেছে তেমন লোকও তাদের মধ্যে ছিল। একজন স্বর্গদূত সময়ে সময়ে ওই পুকুরে নেমে এসে জল কাঁপাতেন, আর তারপরেই যে প্রথমে জলের মধ্যে নামত তার যে কোনো রোগ ভালো হয়ে যেত। ওই সব রোগীরা জল কাঁপবার অপেক্ষায় সেখানে পড়ে থাকত। 38 বছর ধরে রোগে ভুগছে তেমন একজন লোকও সেখানে ছিল। অনেক দিন ধরে সে এইভাবে পড়ে আছে জেনে যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি ভালো হবার ইচ্ছা আছে? রোগীটি উত্তর দিল, আমার এমন কেউই নেই যে জলটা কেঁপে উঠবার সঙ্গে সঙ্গে আমাকে পুকুরে নামিয়ে দেয়, আমি যেতে না যেতেই আর একজন আমার আগে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তখনই সেই লোকটি ভালো হয়ে গেল ও তার বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগল। সেই দিনটা ছিল বিশ্রামবার, এই জন্য যে লোকটিকে ভালো করা হয়েছিল তাকে যিহুদি নেতারা বললেন, আজ বিশ্রামবার, ধর্মের নিয়ম মতে বিছানা তুলে নেওয়া তোমার উচিত নয়। তখন সে সেই নেতাদের বলল, কিন্তু যিনি আমাকে ভালো করেছেন তিনিই আমাকে বলেছেন তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তারা সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, কে সেই লোক যে তোমাকে বলেছে তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও? কিন্তু যে লোকটি ভালো হয়েছিল সে জানত না তিনি কে, কারণ সেই জায়গায় অনেক লোক ভিড় করেছিল বলে যিশু চলে গিয়েছিলেন। এরপরে যিশু সেই লোকটিকে উপাসনা ঘরে দেখতে পেয়ে বললেন, দেখো তুমি ভালো হয়েছ, পাপে জীবন আর কাটায়ও না, যেন তোমার আরও ক্ষতি না হয়। তখন সেই লোকটি গিয়ে যিহুদি নেতাদের বলল যে তাকে যিনি ভালো করেছেন তিনি যিশু।
পুত্রের অধিকার। বিশ্রামবারে যিশু এসব কাজ করছিলেন বলে যিহুদি নেতারা তাকে কষ্ট দিতে লাগলেন। তখন তিনি সেই নেতাদের বললেন, আমার পিতা সবসময় কাজ করছেন এবং আমিও করছি। যিশুর এই কথার জন্য যিহুদি নেতারা তাকে মেরে ফেলবার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ তিনি যে কেবল বিশ্রামবারের নিয়ম ভাঙছিলেন তা নয়, ঈশ্বরকে নিজের পিতা বলে ডেকে নিজেকে ঈশ্বরের সমানও করছিলেন। এতে যিশু সেই নেতাদের বললেন, আমি সত্যি আপনাদের বলছি, পুত্র নিজ থেকে কিছুই করতে পারেন না, পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন, কারণ পিতা যা করেন পুত্র তাই করেন। পিতা পুত্রকে ভালোবাসেন এবং তিনি নিজে যা কিছু করেন সমস্তই পুত্রকে দেখান। তিনি এগুলোর চেয়ে আরও মহৎ কাজ পুত্রকে দেখাবেন, যেন পুত্রকে সেই সব কাজ করতে দেখে আপনার আশ্চর্য হন। পিতা যেমন মৃতদের জীবন দিয়ে উঠান, ঠিক তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার পুত্রকে দিয়েছেন, যেন পিতাকে যেমন সবাই সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না, যিনি তাকে পাঠিয়েছেন সেই পিতাকেও সে সম্মান করে না। আমি আপনাদের সত্যি বলছি, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে তখনই অনন্ত জীবন পায়। তাকে দোষী বলে স্থির করা হবে না, সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। আমি আপনাদের সত্যি বলছি, এমন সময় আসছে, বরং এখনই এসেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের গলার স্বর শুনবে এবং যারা শুনবে তারা জীবিত হবে। এর কারণ হল, পিতা নিজে যেমন জীবনের অধিকারী তেমনি তিনি পুত্রকেও জীবনের অধিকারী হতে দিয়েছেন। পিতা পুত্রকে মানুষের বিচার করবার অধিকার দিয়েছেন, কারণ তিনি মনুষ্য পুত্র। এই কথা শুনে আশ্চর্য হবেন না, কারণ এমন সময় আসছে যারা কবরে আছে তারা সবাই মনুষ্যপুত্রের গলার স্বর শুনে বের হয়ে আসবে। যারা ভালো কাজ করেছে তারা জীবন পাবার জন্য উঠবে, আর যারা অন্যায় কাজ করে সময় কাটিয়েছে তারা শাস্তি পাবার জন্য উঠবে। আমি নিজ থেকে কিছুই করতে পারি না, যেমন শুনি তেমনই বিচার করি। আমি ন্যায় বিচার করি, কারণ আমি আমার ইচ্ছামতো কাজ করতে চাই না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই ইচ্ছামতো কাজ করতে চাই।
প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য। আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই, তবে আমার সেই সাক্ষ্য সত্যি নয়। অন্য একজন আছেন যিনি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, আর আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দেন তা সত্যি। আপনারা যোহনের কাছে জিজ্ঞাসা করে পাঠিয়েছিলেন, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। অবশ্য আমি মানুষের সাক্ষ্যের উপর নির্ভর করি না, কিন্তু যেন আপনারা পাপ থেকে উদ্ধার পান সেজন্যই এসব কথা বলছি। যোহনের সেই বাতি যা জ্বলে আলো দিচ্ছিল, আপনারা কিছু সময়ের জন্য তার সেই আলোতে আনন্দ করতে রাজি হয়েছিলেন, কিন্তু যোহনের সাক্ষ্যের চেয়ে আরও বড় সাক্ষ্য আমার আছে। কারণ পিতা আমাকে যে কাজগুলো করতে দিয়েছেন সেগুলোই আমি করছি, আর সেগুলো আমার বিষয়ে এই সাক্ষ্য দেয় যে পিতাই আমাকে পাঠিয়েছেন। সেই পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আপনারা কখনো তার কণ্ঠস্বর শোনেননি, চেহারাও দেখেননি, তাছাড়া তার বাক্য আপনাদের অন্তরে থাকে না, কারণ তিনি যাকে পাঠিয়েছেন তার উপর আপনারা বিশ্বাস করেন না। আপনারা পবিত্র শাস্ত্র খুব মনোযোগ দিয়ে পড়েন, কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন, কিন্তু সেই শাস্ত্র তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয়। তবুও আপনারা জীবন পাবার জন্য আমার কাছে আসতে চান না। আমি মানুষের প্রশংসা পাবার চেষ্টা করি না, কিন্তু আমি আপনাদের জানি, আমি জানি আপনাদের অন্তরে ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই। আমি আমার পিতার নামে এসেছি আর আপনারা আমাকে গ্রহণ করছেন না, কিন্তু অন্য কেউ যদি তার নিজের নামে আসে তাকে আপনারা গ্রহণ করবেন। আপনারা একজন অন্যজনের কাছ থেকে প্রশংসা পাবার আশা করেন, কিন্তু যে প্রশংসা একমাত্র ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায় তার চেষ্টাও করেন না। এরপরে আপনারা কেমন করে বিশ্বাস করতে পারেন? মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের দোষী করব, কিন্তু যে মসির উপরে আপনারা আশা করে আছেন সেই মসি আপনাদের দোষী করছেন। যদি আপনারা মসিকে বিশ্বাস করতেন তবে আমাকেও বিশ্বাস করতেন, কারণ মসি তো আমারই বিষয়ে লিখেছেন। কিন্তু যখন তার লেখাই আপনারা বিশ্বাস করেন না, তখন কেমন করে আমার কথায় বিশ্বাস করবেন?
ষষ্ঠ অধ্যায়।
5000 লোককে খাওয়ানো। এরপরে যীশু গালিল সাগরের অন্য পারে চলে গেলেন। এই সাগরকে তিবিরিয়া সাগরও বলা হয়। অনেক লোক যীশুর পিছনে পিছনে যেতে লাগল, কারণ রোগীদের উপর তিনি যেসব আশ্চর্য কাজ করছিলেন তারা তা দেখেছিল। যীশু তার শিষ্যদের নিয়ে একটা পাহাড়ের উপরে উঠে বসলেন। সে সময় যিহুদীদের উদ্ধার পর্ব কাছে এসেছিল। যীশু চেয়ে দেখলেন অনেক লোক তার কাছে আসছে। তিনি ফিলিপকে বললেন, এই লোকদের খাওয়াবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনব? ফিলিপকে পরীক্ষা করবার জন্য তিনি ওই কথা বললেন, কারণ কি করবেন তা তিনি জানতেন। ফিলিপ যীশুকে বললেন, ওরা যদি প্রত্যেকে অল্প করেও পায় তবু 200 দিনারের রুটিতেও কুলাবে না। যীশুর শিষ্যদের মধ্যে একজনের নাম ছিল আন্দ্রিয়। ইনি ছিলেন সিমন পিতরের ভাই। আন্দ্রিয় যীশুকে বললেন, এখানে একটা ছোট ছেলের কাছে 5টা জবের রুটি আর 2টা মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে ওতে কি হবে? যীশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল, লোকেরা তারই উপর বসে গেল। সেখানে পুরুষের সংখ্যাই ছিল প্রায় 5,000। এরপরে যীশু সেই রুটি কয়েকখানা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং যারা বসেছিল তাদের ভাগ করে দিলেন। এইভাবে তিনি মাছও দিলেন, যে যত চাইল তত পেল। লোকেরা পেট ভরে খেলে পর যীশু তার শিষ্যদের বললেন, যে টুকরাগুলো বাকি আছে সেগুলো একসঙ্গে জড়ো করো, যেন কিছুই নষ্ট না হয়। লোকেরা খাবার পরে সেই 5খানা রুটির যা বাকি ছিল শিষ্যেরা তা জড়ো করে 12টা টুকরি ভর্তি করলেন। যীশুর এই আশ্চর্য কাজ দেখে লোকেরা বলতে লাগল, জগতে যে নবীর আসবার কথা আছে ইনি সত্যি সেই নবী। এতে যীশু বুঝলেন লোকেরা তাকে জোর করে তাদের রাজা করবার জন্য ধরতে আসছে, সেই জন্য তিনি একাই আবার সেই পাহাড়ে চলে গেলেন।
প্রভু যীশু সাগরের জলের উপরে হাঁটলেন। সন্ধ্যা হলে পর যীশুর শিষ্যেরা সাগরের ধারে গেলেন আর নৌকায় উঠে কাফরনাহম শহরে যাবার জন্য সাগর পার হতে লাগলেন। সেই সময় অন্ধকার হয়েছিল আর তখনও যীশু তাদের কাছে আসেননি। খুব জোরে বাতাস বইছিল বলে সাগরেও বড় বড় ঢেউ উঠছিল। 3-4 মাইল নৌকা বেয়ে যাবার পর তারা দেখলেন যীশু সাগরের উপর দিয়ে হেঁটে তাদের নৌকার কাছে আসছেন। এ দেখে শিষ্যেরা খুব ভয় পেলেন। তখন যীশু তাদের বললেন, ভয় করো না, এ আমি। শিষ্যেরা তাকে নৌকায় তুলে নিতে চাইলেন আর তারা যেখানে যাচ্ছিলেন নৌকাটা তখনই সেখানে পৌঁছে গেল।
জীবন রুটির বিষয়ে উপদেশ। সাগরের অন্য পারে যে লোকেরা দাঁড়িয়েছিল পরদিন তারা বুঝতে পারল যে আগের দিন সেখানে একটা নৌকা ছাড়া আর অন্য কোনো নৌকা ছিল না। তারা আরও বুঝতে পারল যে যীশু তার শিষ্যদের সঙ্গে সেই নৌকায় ওঠেননি, বরং শিষ্যেরা একাই চলে গিয়েছিলেন। তবে যেখানে প্রভু ধন্যবাদ দেবার পর লোকেরা রুটি খেয়েছিল সেই জায়গার কাছে তখন তিবিরিয়া শহর থেকে কয়েকটা নৌকা আসল। এই জন্য লোকেরা যখন দেখল যে যীশু বা তার শিষ্যেরা কেউ সেখানে নেই, তখন তারা সেই নৌকাগুলোতে উঠে যীশুকে খোঁজবার জন্য কাফরনাহমে গেল। তারপর সাগরের অন্য পারে যীশুকে খুঁজে পেয়ে বলল, গুরু আপনি কখন এখানে এসেছেন? যীশু উত্তর দিলেন, আমি আপনাদের সত্যি বলছি, আপনারা আশ্চর্য কাজ দেখেছেন বলেই যে আমার খোঁজ করছেন তা নয়, বরং পেট ভরে রুটি খেতে পেয়েছেন বলেই খোঁজ করছেন। কিন্তু যে খাবার নষ্ট হয়ে যায় সেই খাবারের জন্য ব্যস্ত হয়ে লাভ কি? যে খাবার নষ্ট হয় না বরং অনন্ত জীবন দান করে তারই জন্য ব্যস্ত হন। সেই খাবারই মনুষ্যপুত্র আপনাদের দেবেন, কারণ তাকেই পিতা ঈশ্বর এই কাজের উপযুক্ত বলে দেখিয়েছেন। এতে লোকেরা যীশুকে জিজ্ঞাসা করল, তাহলে ঈশ্বরের কাজ করবার জন্য আমাদের কি করতে হবে? যীশু তাদের বললেন, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করাই হল ঈশ্বরের কাজ। তখন তারা তাকে জিজ্ঞাসা করল, তাহলে কি এমন আশ্চর্য কাজ আপনি করবেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারি? আপনি কি কাজ করবেন? আমাদের পূর্বপুরুষেরা তো মরু এলাকায় মান্না খেয়েছিলেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে ঈশ্বর স্বর্গ থেকে তাদের রুটি খেতে দিলেন। যীশু তাদের বললেন, আমি আপনাদের সত্যি বলছি, স্বর্গ থেকে যে রুটি আপনারা পেয়েছিলেন তা মসি আপনাদের দেননি, কিন্তু আমার পিতাই সত্যিকারের রুটি স্বর্গ থেকে আপনাদের দিচ্ছেন। স্বর্গ থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন তিনি ঈশ্বরের দেওয়া রুটি। লোকেরা তাকে বলল, তাহলে সেই রুটি সবসময় আমাদের দিন। যীশু তাদের বললেন, আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসাও পাবে না। আমি তো আপনাদের বলেছি যে আপনারা আমাকে দেখেছেন কিন্তু তবুও বিশ্বাস করেন না। পিতা আমাকে যাদের দেন তারা সবাই আমার কাছে আসবে, যে আমার কাছে আসে আমি তাকে কোনো মতেই বাইরে ফেলে দেব না, কারণ আমি আমার ইচ্ছামতো কাজ করতে আসিনি, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই ইচ্ছামতো কাজ করতে স্বর্গ থেকে নেমে এসেছি, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা এই যে যাদের তিনি আমাকে দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, বরং শেষ দিনে জীবিত করে তুলি। আমার পিতার ইচ্ছা এই, পুত্রকে যে দেখে আর তার উপর বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। তখন যিহুদি নেতারা যিশুর বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করতে লাগলেন, কারণ যিশু বলেছিলেন, স্বর্গ থেকে যে রুটি নেমে এসেছে আমি সেই রুটি। সেই নেতারা বলতে লাগলেন, এ কি জোসেফের ছেলে যিশু নয়? এর মা বাবাকে তো আমরা চিনি, তবে এ কেমন করে বলে আমি স্বর্গ থেকে নেমে এসেছি? যিশু তাদের বললেন, আপনারা নিজেদের মধ্যে নানা কথা বলবেন না, আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি টেনে না আনলে কেউই আমার কাছে আসতে পারে না, আর আমি তাকে শেষ দিনে জীবিত করে তুলব। নবীদের বইয়ে লেখা আছে, তারা সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে। পিতাকে কেউ দেখেনি, কেবল যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন তিনি তাকে দেখেছেন। আমি আপনাদের সত্যি বলছি, যে কেউ আমার উপর বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায়। আমি জীবন রুটি। আপনাদের পূর্বপুরুষেরা মরু এলাকায় মান্না খেয়েছিলেন আর তবুও তারা মারা গেছেন, কিন্তু এ সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে যাতে মানুষ তা খেয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পায়। আমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। আমার দেহই সেই রুটি। মানুষ যেন জীবন পায় সেই জন্য আমি আমার এই দেহ দেব। এই কথা শুনে যিহুদি নেতাদের মধ্যে তর্কাতর্কি শুরু হল। তারা বলতে লাগলেন, কেমন করে এই লোকটা তাঁর দেহ আমাদের খেতে দিতে পারে? যিশু তাদের বললেন, আমি সত্যি আপনাদের বলছি, মনুষ্যপুত্রের মাংস রক্ত যদি আপনারা না খান তবে আপনাদের মধ্যে জীবন নেই। যদি কেউ আমার মাংস রক্ত খায় সে অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাকে জীবিত করে তুলব। আমার মাংসই হল আসল খাবার আর আমার রক্তই আসল পানীয়। যে আমার মাংস রক্ত খায় সে আমারই মধ্যে থাকে আর আমিও তার মধ্যে থাকি। জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন আর তাঁরই দরুন আমি জীবিত আছি। ঠিক সেইভাবে যে আমাকে খায় সেও আমার দরুন জীবিত থাকবে। এ সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। আপনাদের পূর্বপুরুষেরা যে রুটি খেয়েও মারা গেছেন এ সেই রকম রুটি নয়। এ রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে।
লোকদের অবিশ্বাস। কাফুর্নাহমের সমাজ ঘরে শিক্ষা দেবার সময় যিশু এই কথা বলেছিলেন। তার শিষ্যদের মধ্যে অনেকে এই কথা শুনে বলল, এ বড় কঠিন শিক্ষা, কে এটা গ্রহণ করতে পারে? যিশু নিজের মনে বুঝতে পারলেন যে তার শিষ্যেরা এই বিষয় নিয়ে নানা কথা বলছে। সেই জন্য তিনি তাদের বললেন, এতে কি তোমরা মনে বাধা পাচ্ছ? তবে মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন তাকে সেখানে উঠে যেতে দেখলে তোমরা কি বলবে? মানুষের দেহ কোনো কাজের নয়, পবিত্র আত্মাই জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলেছি তা আত্মা আর জীবন, কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আমাকে বিশ্বাস করে না। কে কে যিশুকে বিশ্বাস করে না আর কেই বা তাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে? যিশু প্রথম থেকেই তা জানতেন, আর সেই জন্য তিনি বললেন, তাই আমি তোমাদের বলেছি যে পিতার শক্তি না দিলে কেউই তার কাছে আসতে পারে না।
পিতার প্রভু যিশুকে স্বীকার করলেন। যিশুর এই কথার জন্য শিষ্যদের মধ্যে অনেকে ফিরে গেল এবং তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। এই জন্য যিশু সেই ১২ জন শিষ্যকে বললেন, তোমরাও কি চলে যেতে চাও? শিমন পিতর যিশুকে বললেন, প্রভু আমরা কার কাছে যাব? অনন্ত জীবনের কথা তো আপনারই কাছে আছে। আমরা বিশ্বাস করেছি আর জানতেও পেরেছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র জন। তখন যিশু তাঁদের বললেন, আমি তোমাদের বারো জনকে কি বেছে নিইনি? অথচ তোমাদের মধ্যে একজন আছে, সে শয়তানের দাস। এখানে যিশু শিমন ইস্কারিয়তের ছেলে যিহুদার কথা বলছিলেন, কারণ যদিও সে সেই বারো জনের মধ্যে একজন ছিল, তবুও সেই পরে যিশুকে ধরিয়ে দিয়েছিল।
সপ্তম অধ্যায়।
ভাইদের অবিশ্বাস। এরপরে যিশু গালিল প্রদেশের মধ্যেই চলাফেরা করতে লাগলেন। যিহুদি নেতারা তাকে মেরে ফেলতে চেয়েছিলেন বলে তিনি যিহুদিয়া প্রদেশে চলাফেরা বন্ধ করে দিলেন। তখন যিহুদিদের কুঁড়ে ঘরের পর্বের সময় প্রায় হয়ে এসেছিল। এই জন্য যিশুর ভাইয়েরা তাকে বললেন, এই জায়গা ছেড়ে যিহুদিয়াতে চলে যাও, যেন তুমি যেসব কাজ করছ তোমার শিষ্যেরা তা দেখতে পায়। যদি কেউ চায় লোকে তাকে জানুক, তবে সে গোপনে কিছু করে না। তুমি যখন এই সব কাজ করছ তখন জগতের সামনে নিজেকে দেখাও। যিশুর ভাইয়েরাও যিশুর উপর বিশ্বাস করতেন না। এতে যিশু তাদের বললেন, আমার সময় এখনো হয়নি, কিন্তু তোমাদের তো অসময় বলে কিছু নেই। জগৎ তোমাদের ঘৃণা করতে পারে না, কিন্তু আমাকেই ঘৃণা করে, কারণ আমি জগতের বিষয়ে এই সাক্ষ্য দিই যে জগতের সব কাজই মন্দ। তোমরাই পর্বে যাও, আমার সময় এখনো পূর্ণ হয়নি বলে আমি এখন যাব না। এই সব কথা বলে যিশু গালিলেই থেকে গেলেন। কিন্তু তার ভাইয়েরা পর্বে চলে যাবার পর তিনিও সেখানে গেলেন, তবে খোলাখুলিভাবে গেলেন না, গোপনে গেলেন। পর্বের সময় যিহুদি নেতারা যিশুর খোঁজ করতে লাগলেন এবং বলতে লাগলেন, সেই লোকটা কোথায়? ভিড়ের মধ্যে লোকেরা যিশুর বিষয়ে নিজেদের মধ্যে অনেক কথা বলাবলি করতে লাগল। কেউ কেউ বলল, তিনি ভালো লোক, আবার কেউ কেউ বলল, না, সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু যিহুদি নেতাদের ভয়ে খোলাখুলিভাবে কেউই তার বিষয়ে কিছু বলল না।
কুড়ে ঘরের পর্বের সময় প্রভু যিশুর উপদেশ। সেই পর্বের মাঝামাঝি সময়ে যিশু উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে আরম্ভ করলেন। এতে যিহুদি নেতারা আশ্চর্য হয়ে বললেন, এই লোকটি কোনো শিক্ষা লাভ না করে কিভাবে ধর্মশিক্ষা সম্বন্ধে জানে? উত্তরে যিশু তাদের বললেন, আমি যে শিক্ষা দিই তা আমার নিজের নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই। যদি কেউ তাঁর ইচ্ছা পালন করতে চায়, তবে সে বুঝতে পারবে যে এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজ থেকে বলছি। যে নিজ থেকে কথা বলে সে তার নিজের প্রশংসারই চেষ্টা করে, কিন্তু যিনি পাঠিয়েছেন, কেউ যদি তাঁরই প্রশংসার চেষ্টা করে, তবে সে সত্যবাদী এবং তার মনে কোনো ছলনা নেই। মসি কি আপনাদের আইন কানুন দেননি? কিন্তু আপনাদের মধ্যে কেউই সেই আইন কানুন পালন করেন না, তবে কেন আপনারা আমাকে মেরে ফেলতে চেষ্টা করছেন? লোকেরা উত্তর দিল, তোমাকে ভূতে পেয়েছে, কে তোমাকে মেরে ফেলতে চেষ্টা করছে? যিশু তাদের বললেন, আমি একটা কাজ করেছি বলে আপনারা সবাই অবাক হচ্ছেন? মসি আপনাদের সুন্নত করবার নিয়ম দিয়েছেন, আর সেই সুন্নত আপনারা বিশ্রামবারেও করিয়ে থাকেন। অবশ্য এই নিয়ম মসির কাছ থেকে আসেনি, পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে। বেশ ভালো, মসির নিয়ম না ভাঙবার জন্য যদি বিশ্রামবারেও ছেলেদের সুন্নত করানো যায়, তবে আমি বিশ্রামবারে একটি মানুষকে সম্পূর্ণভাবে সুস্থ করেছি বলে আপনারা আমার উপর রাগ করছেন কেন? বাইরের চেহারা দেখে বিচার না করে বরং ন্যায় বিচার করুন। তখন জেরুসালেমের কয়েকজন লোক বলল, যাকে নেতারা মেরে ফেলতে চান এ কি সেই লোক নয়? কিন্তু সে তো খোলাখুলিভাবে কথা বলছে, অথচ নেতারা কেউ তাকে কিছুই বলছেন না। তাহলে সত্যি কি তারা জানতে পেরেছেন যে এই লোকটি মসীহ? তবে আমরা তো জানি এ কোথা থেকে এসেছে, কিন্তু মসীহ যখন আসবেন তখন কেউ জানবে না তিনি কোথা থেকে এসেছেন। তারপর যিশু উপাসনা ঘরে শিক্ষা দেবার সময় জোরে জোরেই বললেন, আপনারা আমাকেও জানেন আর আমি কোথা থেকে এসেছি তাও জানেন। আমি নিজে থেকে আসিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তিনি সত্য। তাকে আপনারা জানেন না, কিন্তু আমি জানি, কারণ আমি তাঁরই কাছ থেকে এসেছি আর তিনি আমাকে পাঠিয়েছেন। এতে সেই লোকেরা যীশুকে ধরতে চাইল, কিন্তু তখনও তাঁর সময় হয়নি বলে কেউ তাঁর গায়ে হাত দিল না। কিন্তু লোকদের মধ্যে অনেকে যীশুর উপর বিশ্বাস করে বলল, ইনি তো অনেক আশ্চর্য কাজ করেছেন, মসীহ এসে কি তার চেয়েও বেশি আশ্চর্য কাজ করবেন? লোকেরা যে যীশুর সম্বন্ধে এইসব কথা বলাবলি করছে তা ফরিসিরা শুনতে পেলেন। তখন প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা যীশুকে ধরবার জন্য কয়েকজন কর্মচারী পাঠিয়ে দিলেন। যীশু বললেন, আমি আর বেশি দিন আপনাদের মধ্যে নেই, তারপর যিনি আমাকে পাঠিয়েছেন আমি তাঁর কাছে চলে যাব। আপনারা আমাকে খুঁজবেন কিন্তু পাবেন না, আর আমি যেখানে থাকব আপনারা সেখানে আসতেও পারবেন না। যীশুর এই কথাতে যিহুদি নেতারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এই লোকটা কোথায় যাবে যে আমরা তাকে খুঁজে পাব না? অযিহুদিদের মধ্যে যে যিহুদিরা ছড়িয়ে রয়েছে সে কি সেখানে গিয়ে অযিহুদিদের শিক্ষা দেবে? সে যে বলল, আপনারা আমাকে খুঁজবেন কিন্তু পাবেন না, আর আমি যেখানে থাকব আপনারা সেখানে আসতেও পারবেন না, এই কথার মানে কি? পর্বের শেষের দিনটাই ছিল বিশেষ দিন। সেই দিন যীশু দাঁড়িয়ে জোরে জোরে বললেন, কারো যদি পিপাসা পায় তবে সে আমার কাছে এসে জল খেয়ে যাক। যে আমার উপর বিশ্বাস করে পবিত্র শাস্ত্রের কথা মতো তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইতে থাকবে। যীশুর উপর বিশ্বাস করে যারা পবিত্র আত্মাকে পাবে সেই পবিত্র আত্মার বিষয়ে যীশু এই কথা বললেন। যীশুর মহিমা তখনও প্রকাশিত হয়নি বলে পবিত্র আত্মাকে তখনও দেওয়া হয়নি।
লোকদের মধ্যে মতের অমিল। এইসব কথা শুনে লোকদের মধ্যে কয়েকজন বলল, সত্যি ইনি সেই নবী। অন্যেরা বলল, ইনি মসীহ। কিন্তু কেউ কেউ বলল, মসীহ কি গালিল প্রদেশ থেকে আসবেন? পবিত্র শাস্ত্র কি বলেনি, দাউদ যে গ্রামে থাকতেন সেই বৈতলেহামে এবং তারই বংশে মসীহ জন্মগ্রহণ করবেন? এইভাবে যীশুকে নিয়ে লোকদের মধ্যে একটা মতের অমিল দেখা দিল। কয়েকজন যীশুকে ধরতে চাইল কিন্তু কেউই তার গায়ে হাত দিল না। যে কর্মচারীদের পাঠানো হয়েছিল তারা প্রধান পুরোহিতদের ও ফরিসিদের কাছে ফিরে আসল। তখন তারা তাদের জিজ্ঞাসা করলেন, তাকে আননি কেন? সেই কর্মচারীরা বলল, লোকটা যেভাবে কথা বলে সেভাবে আর কেউ কখনো কথা বলেনি। এতে ফরিসিরা সেই কর্মচারীদের বললেন, তোমরাও কি ঠকে গেলে? নেতাদের মধ্যে বা ফরিসিদের মধ্যে কেউ কি তার উপর বিশ্বাস করেছে? মোটেই না। কিন্তু এই যে সাধারণ লোকেরা, এরা তো মসির আইনকানুন জানে না, এদের উপর অভিশাপ রয়েছে। নিকোদিম, যিনি আগে যীশুর কাছে গিয়েছিলেন, তিনি ছিলেন এই সব ফরিসিদের মধ্যে একজন। তিনি বললেন, কারো মুখের কথা না শুনে এবং সে কি করেছে তা না জেনে কাউকে শাস্তি দেবার ব্যবস্থা কি আমাদের আইন কানুনে রয়েছে? ফরিসিরা নিকোদিমকে উত্তর দিলেন, তুমিও কি গালিলের লোক? পবিত্র শাস্ত্রে খুঁজে দেখো, গালিলে কোন নবীর জন্মগ্রহণ করবার কথা নেই।
অষ্টম অধ্যায়।
ব্যভিচারী স্ত্রীলোকের বিচার। এরপরে লোকেরা প্রত্যেকে যে যার বাড়িতে চলে গেল, কিন্তু যীশু জৈতুন পাহাড়ে গেলেন। পরের দিন খুব সকালে যীশু আবার উপাসনা ঘরে গেলে পর সমস্ত লোক তার কাছে আসল। তখন যীশু বসে তাদের শিক্ষা দিতে লাগলেন। এমন সময় ধর্মশিক্ষক ও ফরিসিরা একজন স্ত্রীলোককে যীশুর কাছে নিয়ে আসলেন। স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছিল। ধর্মশিক্ষক ও ফরিসিরা সেই স্ত্রীলোকটিকে মাঝখানে দাঁড় করিয়ে যীশুকে বললেন, গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছে। আইনকানুনে মসি এইরকম স্ত্রীলোকদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে আমাদের আদেশ দিয়েছেন, কিন্তু আপনি কি বলেন? তারা যীশুকে পরীক্ষা করবার জন্যই এই কথা বললেন, যাতে তাকে দোষ দেবার একটা কারণ তারা খুঁজে পান। তখন যীশু নিচু হয়ে আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। কিন্তু তারা যখন কথাটা বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তখন তিনি উঠে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি কোনো পাপ করেননি তিনিই প্রথমে ওকে পাথর মারুন। এরপরে তিনি নিচু হয়ে আবার মাটিতে লিখতে লাগলেন। এই কথা শুনে সেই ধর্মনেতাদের মধ্যে বুড়ো লোক থেকে আরম্ভ করে একে একে সবাই চলে গেলেন। যীশু কেবল একা রইলেন, আর সেই স্ত্রীলোকটি মাঝখানে দাঁড়িয়ে রইল। যীশু উঠে সেই স্ত্রীলোকটিকে বললেন, তারা কোথায়? কেউ কি তোমাকে শাস্তির উপযুক্ত মনে করেননি? স্ত্রীলোকটি উত্তর দিল, না, কেউই করেননি। তখন যীশু বললেন, আমিও করি না। আচ্ছা যাও, পাপে জীবন আর কাটায়ও না।
প্রভু যীশু জগতের আলো। এরপরে যীশু আবার লোকদের বললেন, আমি জগতের আলো, যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের আলো পাবে। এতে ফরিসিরা যীশুকে বললেন, তোমার সাক্ষ্য সত্যি নয়, কারণ তুমি নিজের পক্ষে নিজেই সাক্ষ্য দিচ্ছ। যীশু তাদের উত্তর দিলেন, যদিও আমি নিজের পক্ষে নিজে সাক্ষ্য দিই, তবুও আমার সাক্ষ্য সত্যি, কারণ আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি তা আমি জানি, কিন্তু আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি তা আপনারা জানেন না। মানুষ যেভাবে বিচার করে আপনারা সেইভাবে বিচার করে থাকেন, কিন্তু আমি কারো বিচার করি না। কিন্তু যদি আমি কখনো বিচার করি, তবে আমার সেই বিচার সত্যি, কারণ আমি একা নই। আমি তো আছি, আর যে পিতা আমাকে পাঠিয়েছেন তিনিও আমার সঙ্গে আছেন। আপনাদের আইনকানুনে লেখা আছে, দুজন যদি একই সাক্ষ্য দেয় তবে তা সত্যি। আমি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই, আর যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতাও আমার পক্ষে সাক্ষ্য দেন। ফরিসিরা তাকে বললেন, তোমার পিতা কোথায়? যীশু উত্তর দিলেন, আপনারা আমাকেও জানেন না আর আমার পিতাকেও জানেন না। যদি আমাকে জানতেন তবে আমার পিতাকেও জানতেন। উপাসনা ঘরে দান দেবার জায়গায় শিক্ষা দেবার সময় যীশু এই সব কথা বললেন, কিন্তু তখনও তার সময় হয়নি বলে কেউই তাকে ধরল না।
নিজের মৃত্যুর বিষয়ে প্রভু যীশু। যীশু আবার ফরিসিদের বললেন, আমি চলে যাচ্ছি, আপনারা আমাকে খুঁজবেন, কিন্তু আপনারা আপনাদের পাপের মধ্যে মরবেন। আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে আসতে পারবেন না। তখন যিহুদি নেতারা বললেন, সে নিজেকে মেরে ফেলবে নাকি? কারণ সে বলছে, আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে আসতে পারবেন না। যীশু তাদের বললেন, আমি উপর থেকে এসেছি আর আপনারা নিচ থেকে এসেছেন। আপনারা এই জগতের, কিন্তু আমি এই জগতের নই। তাই আমি আপনাদের বলেছি, আপনারা আপনাদের পাপের মধ্যে মরবেন। যদি আপনারা বিশ্বাস না করেন যে আমি সেই, তবে আপনাদের পাপের মধ্যেই আপনারা মরবেন। এতে নেতারা যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? যীশু তাদের বললেন, প্রথম থেকে আমি আপনাদের যা বলছি আমি তাই। আপনাদের সম্বন্ধে বলবার আর বিচার করে দেখবার আমার অনেক কিছুই আছে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার মধ্যে মিথ্যা নেই। আমি তার কাছে যা শুনেছি তাই মানুষকে বলি। তারা বুঝলেন না যীশু পিতার বিষয়ে তাদের কাছে বলছিলেন। এই জন্য যীশু বললেন, যখন আপনারা মনুষ্যপুত্রকে উঁচুতে তুলবেন তখন বুঝতে পারবেন যে আমি সেই, আর এও বুঝতে পারবেন যে আমি নিজে থেকে কোনো কিছুই করি না, বরং পিতা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি সেই সব কথাই বলি। যিনি আমাকে পাঠিয়েছেন তিনিই আমার সঙ্গে আছেন, তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ যে কাজে তিনি সন্তুষ্ট হন আমি সব সময় সেই কাজই করি। যীশু যখন এইসব কথা বলছিলেন তখন অনেকেই তার উপর বিশ্বাস করল।
প্রভু যীশুর বিরুদ্ধে যিহুদিরা, যে যিহুদিরা তাকে বিশ্বাস করেছিল, যীশু তাদের বললেন, আমার কথা মতো যদি আপনারা চলেন তবে সত্যি আপনারা আমার শিষ্য, তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে। যিহুদি নেতারা তখন যীশুকে বললেন, আমরা অব্রাহামের বংশ, আমরা কখনো কারো দাস হইনি, আপনি কি করে বলছেন যে আমাদের মুক্ত করা হবে? যিশু তাদের এই উত্তর দিলেন, আমি সত্যিই আপনাদের বলছি, যারা পাপে পড়ে থাকে তারা সবাই পাপের দাস। দাস চিরদিন বাড়িতে থাকে না, কিন্তু পুত্র চিরকাল থাকে। তাই ঈশ্বরের পুত্র যদি আপনাদের মুক্ত করেন, তবে সত্যিই আপনারা মুক্ত হবেন। আমি জানি আপনারা অব্রাহামের বংশ, কিন্তু তবুও আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন, কারণ আমার কথা আপনাদের অন্তরে কোনো স্থান পায় না। আমি আমার পিতার কাছে যা দেখেছি সেই বিষয়ে বলি, আর আপনারা আপনাদের পিতার কাছ থেকে যা শুনেছেন তাই করে থাকেন। এতে সেই যিহুদি নেতারা যিশুকে বললেন, অব্রাহামই আমাদের পিতা। যিশু তাদের বললেন, যদি আপনারা অব্রাহামের সন্তান হতেন তবে অব্রাহামের মতোই কাজ করতেন। ঈশ্বরের কাছ থেকে যে সত্য আমি জেনেছি তাই আপনাদের বলেছি, আর তবুও আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন, কিন্তু অব্রাহাম এরকম করেননি। আপনাদের পিতা যা করে আপনারা তাই করছেন। তারা যিশুকে বললেন, আমরা জারজ নই, আমাদের একজনই পিতা আছেন, সেই পিতা হলেন ঈশ্বর। যিশু তাদের বললেন, সত্যি যদি ঈশ্বর আপনাদের পিতা হতেন তবে আপনারা আমাকে ভালোবাসতেন, কারণ আমি ঈশ্বর থেকে বের হয়ে এসেছি। আমি নিজে থেকে আসিনি, কিন্তু তিনিই আমাকে পাঠিয়েছেন। কেন আপনারা আমার কথা বোঝেন না? তার কারণ এই যে আপনারা আমার কথা সহ্য করতে পারেন না। শয়তানই আপনাদের পিতা আর আপনারা তারই সন্তান, সেই জন্য আপনারা তার ইচ্ছা পূর্ণ করতে চান। শয়তান প্রথম থেকেই খুনি, সে কখনো সত্যে বাস করেনি, কারণ তার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা কথা বলে তখন সে তা নিজ থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী, আর সমস্ত মিথ্যার জন্ম তার মধ্য থেকেই হয়েছে। কিন্তু আমি সত্যি কথা বলি, আর তাই আপনারা আমাকে বিশ্বাস করেন না। আপনাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারেন? যদি আমি সত্যি কথাই বলি তবে কেন আপনারা আমাকে বিশ্বাস করেন না? যে ঈশ্বরের সে ঈশ্বরের কথা শোনে, আপনারা ঈশ্বরের নন বলে ঈশ্বরের কথা শোনেন না। তখন যিহুদি নেতারা যিশুকে বললেন, আমরা কি ঠিক বলিনি যে তুমি একজন সমরীয় আর তোমাকে ভূতে পেয়েছে? উত্তরে যিশু বললেন, আমাকে ভূতে পায়নি, আমি আমার পিতাকে সম্মান করি, কিন্তু আপনারা আমাকে অসম্মান করেন। আমি আমার নিজের প্রশংসার চেষ্টা করি না, কিন্তু একজন আছেন যিনি আমাকে সম্মান দান করেন, আর তিনিই বিচারকর্তা। আমি আপনাদের সত্যি বলছি, যদি কেউ আমার কথার বাধ্য হয়ে চলে তবে সে কখনো মরবে না। যিহুদি নেতারা তাকে বললেন, এবার আমরা সত্যিই বুঝলাম যে তোমাকে ভূতেই পেয়েছে। অব্রাহাম ও নবীরা মারা গেছেন, আর তুমি বলছ যদি কেউ আমার কথার বাধ্য হয়ে চলে সে কখনো মরবে না। তুমি কি পিতা অব্রাহাম থেকেও বড়? তিনি তো মারা গেছেন এবং নবীরাও মারা গেছেন, তুমি নিজেকে কি মনে করো? উত্তরে যিশু বললেন, যদি আমি নিজের প্রশংসা নিজেই করি তবে তার কোনো দাম নেই। আমার পিতা, যাকে আপনারা আপনাদের ঈশ্বর বলে দাবি করেন, তিনি আমাকে সম্মান দান করেন। আপনারা কখনো তাকে জানেননি, কিন্তু আমি তাকে জানি। যদি আমি বলি আমি তাকে জানি না তবে আপনাদেরই মতো আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমি তাকে জানি এবং তার কথার বাধ্য হয়ে চলি। আপনাদের পিতা অব্রাহাম আমারই দিন দেখবার আশায় আনন্দ করেছিলেন, তিনি তা দেখেছিলেন আর খুশিও হয়েছিলেন। যিহুদি নেতারা যিশুকে বললেন, তোমার বয়স এখনো 50 বছর হয়নি, আর তুমি কি অব্রাহামকে দেখেছ? যিশু তাদের বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, অব্রাহাম জন্মগ্রহণ করবার আগে থেকেই আমি আছি। এই কথা শুনে সেই নেতারা যিশুকে মারবার জন্য পাথর কুড়িয়ে নিলেন, কিন্তু যিশু গোপনে উপাসনা ঘর থেকে বের হয়ে গেলেন।
নবম অধ্যায়।
অন্ধলোকটি দেখতে পেল। পথ দিয়ে যাবার সময় যিশু একজন অন্ধলোককে দেখতে পেলেন। সে জন্ম থেকেই অন্ধ ছিল। তখন শিষ্যেরা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে, তার নিজের না তার মা বাবার? যিশু উত্তর দিলেন, পাপ সে নিজেও করেনি, তার মা বাবাও করেনি, এটা হয়েছে যেন ঈশ্বরের কাজ তার মধ্য দিয়ে প্রকাশিত হয়। যিনি আমাকে পাঠিয়েছেন, বেলা থাকতে থাকতে তার কাজ শেষ করে ফেলা আমাদের দরকার। রাত আসছে, তখন কেউই কাজ করতে পারবে না। যতদিন আমি জগতে আছি, আমি জগতের আলো। এই কথা বলবার পরে তিনি মাটিতে থুথু ফেলে কাঁদা করলেন। তারপর সেই কাঁদা তিনি লোকটির চোখে লাগিয়ে দিয়ে বললেন, যাও শিলোহের পুকুরে গিয়ে ধুয়ে ফেল। শিলোহ মানে পাঠানো হল। লোকটি গিয়ে চোখ ধুয়ে ফেলল এবং চোখে দেখতে পেয়ে ফিরে আসল। এ দেখে তার প্রতিবেশীরা আর যারা তাকে আগে ভিক্ষা করতে দেখেছিল তারা সবাই বলতে লাগল, এ কি সেই লোকটি নয় যে বসে বসে ভিক্ষা করত? কেউ কেউ বলল, হ্যাঁ এই সেই লোক। আবার কেউ কেউ বলল, যদিও দেখতে তারই মতো তবুও সে নয়। কিন্তু লোকটি নিজে বলল, হ্যাঁ আমি সেই লোক। তারা তাকে বলল, কিন্তু কেমন করে তোমার চোখ খুলে গেল? সে উত্তর দিল, যিশু নামে সেই লোকটি কাদা করে আমার চোখে লাগিয়ে দিয়ে বললেন, শিলোহের পুকুরে গিয়ে ধুয়ে ফেল। আমি গিয়ে ধুয়ে ফেললাম আর দেখতে পেলাম। তারা তাকে বলল, সেই লোকটি কোথায়? সে বলল, আমি জানি না। যে লোকটি অন্ধ ছিল লোকেরা তাকে ফরিসিদের কাছে নিয়ে গেল। যেদিন যিশু কাদা করে তার চোখ খুলে দিয়েছিলেন সেই দিনটা ছিল বিশ্রামবার। এই জন্য তাকে ফরিসিরাও আবার জিজ্ঞাসা করলেন, তুমি কেমন করে দেখতে পেলে? সে ফরিসিদের বলল, তিনি আমার চোখের উপরে কাদা লাগিয়ে দিলেন আর আমি তা ধুয়ে ফেলতেই দেখতে পেলাম। এতে ফরিসিদের মধ্যে কয়েকজন বললেন, ওই লোকটি ঈশ্বরের কাছ থেকে আসেনি, কারণ সে বিশ্রামবার পালন করে না। অন্য ফরিসিরা বললেন, যে লোক পাপী সে কেমন করে এইরকম আশ্চর্য কাজ করতে পারে? এইভাবে তাদের মধ্যে মতের অমিল দেখা দিল। তখন তারা সেই লোকটিকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি তার সম্বন্ধে কি বলো? কারণ সে তো তোমারই চোখ খুলে দিয়েছে। লোকটি বলল, তিনি একজন নবী। যিহুদি নেতারা কিন্তু লোকটির মা বাবাকে দেখে জিজ্ঞাসা না করা পর্যন্ত বিশ্বাস করলেন না যে সেই লোকটি আগে অন্ধ ছিল আর এখন দেখতে পাচ্ছে। তারা লোকটির মা বাবাকে জিজ্ঞাসা করলেন, এই কি তোমাদের সেই ছেলে যার সম্বন্ধে তোমরা বলো যে সে অন্ধ হয়ে জন্মেছিল? এখন তবে সে কেমন করে দেখতে পাচ্ছে? তার মা বাবা উত্তর দিল, আমরা জানি এ আমাদেরই ছেলে আর এ অন্ধ হয়েই জন্মেছিল, কিন্তু কেমন করে সে এখন দেখতে পাচ্ছে তা আমরা জানি না, আর কে যে তার চোখ খুলে দিয়েছে তাও জানি না। ওর বয়স হয়েছে, ওকে জিজ্ঞাসা করুন, ও নিজের বিষয় নিজেই বলুক। তার মা বাবা যিহুদি নেতাদের ভয়ে এইসব কথা বলল, কারণ যিহুদি নেতারা আগেই ঠিক করেছিলেন যে কেউ যদি যিশুকে মসীহ বলে স্বীকার করে তবে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। সেই জন্যই তার মা বাবা বলেছিল, ওর বয়স হয়েছে, ওকে জিজ্ঞাসা করুন। যে লোকটি আগে অন্ধ ছিল নেতারা তাকে দ্বিতীয়বার ডেকে বললেন, তুমি সত্যি কথা বলে ঈশ্বরের গৌরব করো, আমরা তো জানি ওই লোকটা পাপী। সে উত্তর দিল, তিনি পাপী কিনা তা আমি জানি না, তবে একটা বিষয় জানি যে আগে আমি অন্ধ ছিলাম আর এখন দেখতে পাচ্ছি। নেতারা বললেন, সে তোমাকে কি করেছে? কেমন করে সে তোমার চোখ খুলে দিয়েছে? উত্তরে লোকটি তাদের বলল, আমি তো আগেই আপনাদের বলেছি কিন্তু আপনারা শোনেননি, কেন তবে আপনারা আবার শুনতে চান? আপনারাও কি তার শিষ্য হতে চান? এতে নেতারা লোকটিকে খুব গালাগালি দিয়ে বললেন, তুই সেই লোকের শিষ্য, কিন্তু আমরা মসীহর শিষ্য। আমরা জানি ঈশ্বর মসীহর সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু ওই লোকটা কোথা থেকে এসেছে তা আমরা জানি না। তখন সেই লোকটি তাদের উত্তর দিল, কি আশ্চর্য, আপনারা জানেন না তিনি কোথা থেকে এসেছেন, অথচ তিনিই আমার চোখ খুলে দিয়েছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো লোক ঈশ্বর ভক্ত হয় ও তাঁর ইচ্ছামতো কাজ করে তবে ঈশ্বর তাঁর কথা শোনেন। জগৎ সৃষ্টির পর থেকে কখনো শোনা যায়নি জন্ম থেকে অন্ধ এমন কোন লোকের চোখ কেউ খুলে দিয়েছে। যদি উনি ঈশ্বরের কাছ থেকে না আসতেন তবে কিছুই করতে পারতেন না। উত্তরে নেতারা বললেন, তোর জন্ম হয়েছে একেবারে পাপের মধ্যে, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস। এই বলে তারা তাকে সমাজ ঘর থেকে বের করে দিলেন। যিশু শুনলেন যে নেতারা লোকটিকে বের করে দিয়েছেন, পরে তিনি সেই লোকটিকে খুঁজে পেয়ে বললেন, তুমি কি মনুষ্যপুত্রের উপর বিশ্বাস করো? সে উত্তর দিল, তিনি কে আমাকে বলুন যাতে তার উপর বিশ্বাস করতে পারি। যিশু তাকে বললেন, তুমি তাকে দেখেছ আর তিনি তোমার সঙ্গে কথা বলছেন। তখন লোকটি বলল, প্রভু আমি বিশ্বাস করি। এই বলে সে যিশুকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিলেন। যিশু বললেন, আমি এই জগতে বিচার করবার জন্য এসেছি, যেন যারা দেখতে পায় না তারা দেখতে পায়, এবং যারা দেখতে পায় তারা অন্ধ হয়। কয়েকজন ফরিসিও যিশুর সঙ্গে ছিলেন, তারা এই কথা শুনে যিশুকে বললেন, তবে আপনি কি বলতে চান যে আমরা অন্ধ? যিশু তাদের বললেন, আপনারা যদি অন্ধ হতেন তাহলে আপনাদের কোনো দোষ থাকত না, কিন্তু আপনারা বলেন যে আপনারা দেখতে পান, সেই জন্যই আপনাদের দোষ রয়েছে।
দশম অধ্যায়।
প্রভু যিশুই ভালো রাখাল। আমি আপনাদের সত্যি বলছি, যে কেউ ভেড়ার খোয়ারের দরজা দিয়ে না ঢুকে অন্য দিক দিয়ে ঢোকে সে চোর ও ডাকাত, কিন্তু যে কেউ দরজা দিয়ে ভিতরে যায় সেই ভেড়ার রাখাল। ভেড়ার খোয়ার যে পাহারা দেয় সেই সেই রাখালকেই দরজা খুলে দেয়। ভেড়াগুলো তার ডাক শোনে, আর সেই রাখাল তার নিজের ভেড়াগুলোর নাম ধরে ডেকে বাইরে নিয়ে যায়। তার নিজের সব ভেড়াগুলো বের করবার পরে সে তাদের আগে আগে চলে, আর ভেড়াগুলো তার পিছনে পিছনে যায়, কারণ তারা তার ডাক চেনে। তারা কখনো অচেনা লোকের পিছনে যাবে না, বরং তার কাছ থেকে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের গলার স্বর চেনে না। সেই ফরিসিদের শিক্ষা দেবার জন্য যিশু এই কথা বললেন, কিন্তু তিনি যে কি বলছিলেন তা তারা বুঝলেন না। সেই জন্য যিশু আবার বললেন, আমি আপনাদের সত্যি বলছি, ভেড়াগুলোর জন্য আমিই দরজা। আমার আগে যারা এসেছিল তারা সবাই চোর আর ডাকাত, কিন্তু ভেড়াগুলো তাদের কথা শোনেনি। আমিই দরজা। যদি কেউ আমার মধ্য দিয়ে ভিতরে ঢোকে তবে সে পাপ থেকে উদ্ধার পাবে, সে ভিতরে আসবে ও বাইরে যাবে আর চোরে খাবার জায়গা পাবে। চোর কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে আসে। আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আমি ভালো রাখাল। ভালো রাখাল তার ভেড়ার জন্য নিজের প্রাণ দেয়। কেবল বেতনের জন্য যে রাখালের কাজ করে সে নিজের রাখাল নয়, আর ভেড়াগুলো তার নিজের নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে ভেড়াগুলো ফেলে পালিয়ে যায়, কারণ সে কেবল বেতন পাবার জন্য এই কাজ করে আর ভেড়াগুলোর জন্য চিন্তাও করে না। নেকড়ে বাঘ তাদের ধরে নিয়ে যায় আর ভেড়াগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। আমি ভালো রাখাল। পিতা যেমন আমাকে জানেন এবং আমি পিতাকে জানি, তেমনি করে আমিও আমার ভেড়াগুলোকে জানি এবং তারাও আমাকে জানে। আমি আমার ভেড়াগুলোর জন্য আমার প্রাণ দেব। আরও ভেড়া আমার আছে যেগুলো এই খোয়ারের নয়, তাদেরও আমাকে আনতে হবে। তারা আমার ডাক শুনবে, আর তাতে একটা ভেড়ার পাল ও একজন রাখাল হবে। পিতা আমাকে এই জন্য ভালোবাসেন, কারণ আমি আমার প্রাণ দেব যেন তা আবার ফিরিয়ে নিতে পারি। কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজেই তা দেব। প্রাণ দেবারও ক্ষমতা আমার আছে, আবার প্রাণ ফিরিয়ে নেবারও ক্ষমতা আমার আছে। এই ক্ষমতা আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। যিশুর এই কথার জন্য যিহুদীদের মধ্যে আবার মতের অমিল দেখা দিল। তাদের মধ্যে অনেকে বলল, তাকে ভূতে পেয়েছে, সে পাগল, তোমরা তার কথা কেন শুনছ? অন্যেরা বলল, কিন্তু এ তো ভূতে পাওয়া লোকের মতো কথা নয়, ভূত কি অন্ধের চোখ খুলে দিতে পারে?
প্রভু যিশুর দাবিতে যিহুদী নেতারা। এরপরে জিরুসালেমে উপাসনা ঘরের উৎসর্গ পর্ব উপস্থিত হল। তখন শীতকাল, আর যিশু উপাসনা ঘরের মধ্যে সলোমনের বারান্দায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় যিহুদি নেতারা যিশুর চারপাশে জড়ো হয়ে বললেন, আর কতদিন তুমি আমাদের সন্দেহের মধ্যে রাখবে? তুমি যদি মশীহ হও তবে স্পষ্ট করে আমাদের বলো। যিশু উত্তরে বললেন, আমি তো আপনাদের বলেছি কিন্তু আপনারা বিশ্বাস করেন না। আমার পিতার নামে আমি যেসব কাজ করি সেগুলোও আমার বিষয়ে সাক্ষ্য দেয়, কিন্তু আপনারা বিশ্বাস করেন না, কারণ আপনারা আমার ভেড়ার পালের মধ্যে নন। আমার ভেড়াগুলো আমার ডাক শোনে, আমি তাদের জানি আর তারা আমার পিছনে পিছনে চলে। আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কোনো মতেই বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন তিনি সকলের চেয়ে মহান, কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না, আমি আর পিতা এক। তখন যিহুদি নেতারা তাকে মারবার জন্য আবার পাথর কুড়িয়ে নিলেন। যিশু তাদের বললেন, পিতার আদেশ মতো অনেক ভালো ভালো কাজ আমি আপনাদের দেখিয়েছি, সেগুলোর মধ্যে কোন কাজের জন্য আপনারা আমাকে পাথর মারতে চান? নেতারা উত্তরে বললেন, ভালো কাজের জন্য আমরা তোমাকে পাথর মারি না, কিন্তু তুমি ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলেছ বলেই মারি। মানুষ হয়েও তুমি নিজেকে ঈশ্বর বলে দাবি করছ। যিশু বললেন, আপনাদের আইন কানুনে কি লেখা নেই যে আমি বললাম তোমরা ঈশ্বরের মতো? ঈশ্বরের বাক্য যাদের কাছে এসেছিল তাদের তো তিনি ঈশ্বরের মতো বলেছিলেন। পবিত্র শাস্ত্রের কথা কি বাদ দেওয়া যেতে পারে? পারে না। তাহলে পিতা নিজের উদ্দেশ্যে যাকে আলাদা করলেন এবং জগতে পাঠিয়ে দিলেন, সেই আমি যখন বললাম আমি ঈশ্বরের পুত্র, তখন আপনারা কেমন করে বলছেন তুমি ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলছ? আমার পিতার কাজ যদি আমি না করি তবে আপনারা আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু যদি করি তবে আমাকে বিশ্বাস না করলেও আমার কাজগুলো অন্তত বিশ্বাস করুন। তাতে আপনারা জানতেও বুঝতে পারবেন যে পিতা আমার মধ্যে আছেন আর আমি পিতার মধ্যে আছি। তখন যিহুদি নেতারা আবার যিশুকে ধরবার চেষ্টা করলেন, কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে চলে গেলেন। এরপরে তিনি আবার জর্দন নদীর ওপারে গিয়ে থাকতে লাগলেন। সেখানেই যোহন প্রথমে বাপতিস্ম দিতেন। অনেক লোক যিশুর কাছে গেল এবং বলাবলি করতে লাগল, যোহন কোনো আশ্চর্য কাজ করেননি বটে, কিন্তু তবুও তিনি এই লোকটির বিষয়ে যা যা বলেছিলেন তা সবই সত্যি। আর সেখানে অনেক লোক যিশুর উপরে বিশ্বাস করল।
১১ অধ্যায়।
মৃত লাশারকে জীবন দান। লাশার নামে বৈথনিয়া গ্রামের একজন লোকের অসুখ হয়েছিল। মরিয়ম ও তার বোন মার্থা সেই গ্রামে থাকতেন। ইনি সেই মরিয়ম যিনি প্রভুর পায়ে সুগন্ধি আতর ঢেলে দিয়ে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। যে লাশারের অসুখ হয়েছিল তিনি ছিলেন এই মরিয়মের ভাই। এই জন্য তার বোনেরা যিশুকে এই কথা বলে পাঠালেন, প্রভু আপনি যাকে ভালোবাসেন তার অসুখ হয়েছে। এই কথা শুনে যিশু বললেন, এই অসুখ তার মৃত্যুর জন্য হয়নি, বরং ঈশ্বরের গৌরবের জন্যই হয়েছে, যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায়। মার্থা তার বোন ও লাশারকে যিশু ভালোবাসতেন। যখন যিশু লাশারের অসুখের কথা শুনলেন তখন তিনি যেখানে ছিলেন সেখানেই আরও দুদিন রয়ে গেলেন। তারপর তিনি শিষ্যদের বললেন, চলো আমরা আবার যিহুদিয়াতে যাই। শিষ্যরা তাকে বললেন, গুরু এই কিছুদিন আগে নেতারা আপনাকে পাথর মারতে চেয়েছিলেন আর আপনি আবার সেখানে যাচ্ছেন? যিশু উত্তর দিলেন, দিনে কি ১২ ঘন্টা নেই? কেউ যদি দিনে ঘুরে বেড়ায় সে উছট খায় না, কারণ সে এই পৃথিবীর আলো দেখে, কিন্তু যদি কেউ রাতে ঘুরে বেড়ায় সে উছট খায়, কারণ তার মধ্যে আলো নেই। এই সব কথা বলবার পরে যিশু শিষ্যদের বললেন, আমাদের বন্ধু লাশার ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি। এতে শিষ্যেরা তাকে বললেন, প্রভু যদি সে ঘুমিয়েই থাকে তবে সে ভালো হবে। যিশু লাশারের মৃত্যুর কথা বলছিলেন কিন্তু তার শিষ্যেরা ভাবলেন তিনি স্বাভাবিক ঘুমের কথাই বলছেন। যিশু তখন স্পষ্ট করেই বললেন, লাশার মারা গেছে, কিন্তু আমি তোমাদের কথা ভেবে খুশি হয়েছি যে আমি সেখানে ছিলাম না, যাতে তোমরা বিশ্বাস করতে পারো, চলো আমরা লাশারের কাছে যাই। তখন থোমা যাকে দিদুমও বলা হয়, তার সঙ্গী শিষ্যদের বললেন, চলো আমরাও যাই যেন তার সঙ্গে মরতে পারি। যিশু সেখানে পৌঁছে জানতে পারলেন যে চার দিন আগেই লাসারকে কবর দেওয়া হয়েছে। জিরুসালেম থেকে বৈথনিয়া প্রায় 2 মাইল দূরে ছিল। জিহুদীদের মধ্যে অনেকেই মার্থা ও মরিয়মকে তাদের ভাইয়ের মৃত্যুর জন্য সান্ত্বনা দিতে এসেছিল। যিশু আসছেন শুনে মার্থা তার সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরে বসে রইলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না, কিন্তু আমি জানি আপনি এখনও ঈশ্বরের কাছে যা চাইবেন ঈশ্বর তা আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার জীবিত হয়ে উঠবে। তখন মার্থা তাকে বললেন, আমি জানি শেষ দিনে মৃত লোকেরা যখন জীবিত হয়ে উঠবে তখন সেও উঠবে। যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি এ কথা বিশ্বাস করো? মার্থা তাকে বললেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে জগতে যার আসবার কথা আছে, আপনি সেই মসীহ, ঈশ্বরের পুত্র। এই কথা বলে মার্থা গিয়ে তার বোন মরিয়মকে গোপনে ডেকে বললেন, গুরু এখানে আছেন ও তোমাকে ডাকছেন। মরিয়ম এই কথা শুনে তাড়াতাড়ি উঠে যিশুর কাছে গেলেন। যিশু তখনও গ্রামে এসে পৌঁছাননি, মার্থা যেখানে তার সঙ্গে দেখা করেছিলেন সেখানেই ছিলেন। যে যিহুদিরা মরিয়মের সঙ্গে ঘরে থেকে তাকে সান্ত্বনা দিচ্ছিল তারা মরিয়মকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তার পিছনে পিছনে গেল। তারা ভাবল মরিয়ম কবরের কাছে কাঁদতে যাচ্ছেন। যিশু যেখানে ছিলেন মরিয়ম সেখানে গেলেন, আর তাকে দেখতে পেয়ে তার পায়ের উপর পড়ে বললেন, প্রভু আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। যিশু মরিয়মকে এবং তার সঙ্গে যে যিহুদিরা এসেছিল তাদের কাঁদতে দেখে অন্তরে খুব অস্থির হলেন। তিনি তাদের বললেন, লাসারকে কোথায় রেখেছ? তারা বলল, প্রভু এসে দেখুন। তখন যিশু কাঁদলেন। তাতে যিহুদিরা বলল, দেখো উনি লাসারকে কত ভালোবাসতেন। কিন্তু যিহুদিদের মধ্যে কেউ কেউ বলল, অন্ধের চোখ যিনি খুলে দিয়েছেন তিনি কি এমন কিছু করতে পারতেন না যাতে লোকটি মারা যেত না? এতে যিশু অন্তরে আবার অস্থির হলেন এবং কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা, সেই গুহার মুখে একটা পাথর বসানো ছিল। যিশু বললেন, পাথরখানা সরাও। যিনি মারা গেছেন তার বোন মার্থা যিশুকে বললেন, প্রভু এখন দুর্গন্ধ হয়েছে কারণ 4 দিন হল সে মারা গেছে। যিশু মার্থাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? তখন লোকেরা পাথরখানা সরিয়ে দিল। যিশু উপরের দিকে তাকিয়ে বললেন, পিতা তুমি আমার কথা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ দিই। অবশ্য আমি জানি সব সময় তুমি আমার কথা শুনে থাকো, কিন্তু যেসব লোক চারপাশে দাঁড়িয়ে আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছ, সেই জন্যই এ কথা বললাম। এই কথা বলবার পরে যিশু জোরে ডাক দিয়ে বললেন, লাসার বের হয়ে এসো। যিনি মারা গিয়েছিলেন তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন। তার হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখ রুমালে বাঁধা ছিল। যিশু লোকদের বললেন, ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও।
ফরিসিদের ষড়যন্ত্র। মরিয়মের কাছে যেসব যিহুদিরা এসেছিল তাদের মধ্যে অনেকেই যিশুর এই কাজ দেখে তার উপর বিশ্বাস করল, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ফরিসিদের কাছে গিয়ে যিশু যা করেছিলেন তা বলল। তখন প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা মহাসভার লোকদের জড়ো করে বললেন, আমরা এখন কি করি? এই লোকটা তো অনেক আশ্চর্য কাজ করছে, আমরা যদি তাকে এইভাবে চলতে দিই তবে সবাই তার উপরে বিশ্বাস করবে, আর রোমিয়েরা এসে আমাদের উপাসনা ঘর এবং আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে। তাদের মধ্যে কাইয়াফা নামে একজন সেই বছরের মহাপুরোহিত ছিলেন। তিনি তাদের বললেন, তোমরা কিছুই জানো না আর ভেবেও দেখো না যে গোটা জাতিটা নষ্ট হওয়ার চেয়ে বরং সমস্ত লোকের বদলে একজন মানুষের মৃত্যু অনেক ভালো। কাইয়াফা যে নিজে থেকে একথা বলেছিলেন তা নয়, কিন্তু তিনি ছিলেন সেই বছরের মহাপুরোহিত। সেই জন্য তিনি ভবিষ্যতের কথা বলেছিলেন যে যিহুদি জাতির জন্য যিশুই মরবেন। কেবল যিহুদি জাতির জন্যই নয়, কিন্তু ঈশ্বরের যে সন্তানেরা চারিদিকে ছড়িয়ে রয়েছে তাদের জড়ো করে এক করবার জন্য তিনি মরবেন। সেই দিন থেকে যিহুদি নেতারা যিশুকে মেরে ফেলবার ষড়যন্ত্র করতে লাগলেন। সেই জন্য যিশু খোলাখুলিভাবে যিহুদিদের মধ্যে চলাফেরা বন্ধ করে দিলেন, আর সেই জায়গা ছেড়ে মরু এলাকার কাছে ইফ্রাইম নামে একটা গ্রামে চলে গেলেন। সেখানে তিনি তাঁর শিষ্যদের নিয়ে থাকতে লাগলেন। তখন যিহুদিদের উদ্ধার পর্ব কাছে এসেছিল। পর্বের আগে নিজেদের শুচি করবার জন্য অনেক লোক গ্রাম থেকে জেরুসালেমে গিয়েছিল। এইসব লোকেরা যিশুর খোঁজ করতে লাগল। তারা উপাসনা ঘরে দাঁড়িয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, তিনি কি এই পর্বে একেবারেই আসবেন না? তোমাদের কি মনে হয়? প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা আদেশ দিয়েছিলেন যে যিশু কোথায় আছে তা যদি কেউ জানে তবে সে যেন খবরটা তাদের জানায়, যাতে তারা যিশুকে ধরতে পারেন।
দ্বাদশ অধ্যায়।
মরিয়মের শ্রদ্ধা। উদ্ধার পর্বের ছয় দিন আগে যিশু বৈথনিয়াতে গেলেন, যাকে তিনি মৃত্যু থেকে জীবিত করেছিলেন। সেই লাশার বৈথনিয়াতে বাস করতেন। সেখানে তারা যিশুর জন্য খাওয়ার আয়োজন করলেন, মার্থা পরিবেশন করছিলেন। যারা যিশুর সঙ্গে খেতে বসেছিলেন তাদের মধ্যে লাশারও ছিলেন। এমন সময় মরিয়ম আদশের খুব দামি খাঁটি সুগন্ধি আতর নিয়ে আসলেন এবং যিশুর পায়ে তা ঢেলে দিয়ে নিজের চুল দিয়ে তার পা মুছে দিলেন। সেই আতরের সুগন্ধে সারা ঘর ভরে গেল। যিশুর শিষ্যদের মধ্যে একজন, যে তাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, সেই যিহুদা ইস্কারিয়ত বলল, এই আতর 300 দিনারে বিক্রি করে গরিব দুঃখীদের দেওয়া যেত, কেন তা করা হল না? যিহুদা যে গরিবদের বিষয়ে চিন্তা করে এই কথা বলেছিল তা নয়, আসলে সে ছিল চোর। টাকার বাক্স তার কাছে থাকত বলে যা কিছু জমা রাখা হতো তা থেকে সে চুরি করত। যিশু বললেন, তোমরা ওর মনে কষ্ট দিও না, আমাকে কবর দেবার সময় সাজাবার জন্যই ও এটা রেখেছিল। গরিবেরা তো সব সময় তোমাদের মধ্যে আছে, কিন্তু আমাকে তোমরা সব সময় পাবে না। যিশু বৈথনিয়াতে আছেন জানতে পেরে যিহুদিদের মধ্য থেকে অনেক লোক সেখানে আসল। তারা যে কেবল যিশুর জন্য সেখানে এসেছিল তা নয়, কিন্তু যাকে যিশু মৃত্যু থেকে জীবিত করেছিলেন সেই লাশারকেও দেখতে আসল। তখন প্রধান পুরোহিতেরা লাশারকেও মেরে ফেলবেন বলে ঠিক করলেন, কারণ লাশারের জন্য যিহুদিদের মধ্যে অনেকেই পুরোহিতদের ছেড়ে যিশুর উপর বিশ্বাস করছিল।
জেরুসালেমে প্রবেশ। যেসব লোক পর্বে গিয়েছিল তারা পরদিন শুনতে পেল যিশু জেরুসালেমে আসছেন। তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে এগিয়ে আনতে গেল আর চিৎকার করে বলতে লাগল, হোসান্না, যিনি প্রভুর নামে আসছেন, তাঁর গৌরব হোক, তিনি ইসরায়েলের রাজা। পবিত্র শাস্ত্রের কথা মতো যিশু একটা গাধা দেখতে পেয়ে তার উপরে বসেছিলেন। শাস্ত্রে লেখা আছে, হে সিয়ন কন্যা, ভয় করো না, চেয়ে দেখো, তোমার রাজা গাধার বাচ্চার উপরে চড়ে আসছেন। যিশুর শিষ্যেরা প্রথমে এসব বুঝতে পারলেন না। পরে যিশুর মহিমা যখন প্রকাশিত হল তখন তাদের মনে পড়ল পবিত্র শাস্ত্রের ওই কথা, যিশুর বিষয়ে লেখা হয়েছিল। তাঁদের আরও মনে পড়ল লোকেরা যিশুর জন্যই ওই সব করেছিল। লাশারকে কবর থেকে ডেকে জীবিত করে তুলবার সময় যেসব লোক যিশুর কাছে ছিল তারাই পরে লাশারের জীবিত হয়ে উঠবার বিষয়ে সাক্ষ্য দিচ্ছিল, আর সেই জন্যই লোকেরা যিশুকে এগিয়ে আনতে গিয়েছিল, কারণ তারা শুনেছিল যিশুই সেই আশ্চর্য কাজটা করেছেন। এ দেখে ফরিসিরা একে অন্যকে বললেন, আমাদের কোনো লাভই হচ্ছে না, দেখো সারা দুনিয়া তার দলে চলে গেছে।
নিজের মৃত্যুর বিষয়ে প্রভু যিশু। সেই পর্বে যারা উপাসনা করতে এসেছিল তাদের মধ্যে কয়েকজন গ্রীকও ছিল। তারা ফিলিপের কাছে এসে তাকে অনুরোধ করে বলল, আমরা যিশুকে দেখতে চাই। ফিলিপ ছিলেন গালিল প্রদেশের বৈতসাইদা গ্রামের লোক। ফিলিপ গিয়ে কথাটা আন্দ্রিয়কে বললেন। পরে আন্দ্রিয় আর ফিলিপ গিয়ে যিশুকে বললেন। যিশু তখন আন্দ্রিয় ও ফিলিপকে বললেন, মনুষ্যপুত্রের মহিমা প্রকাশিত হবার সময় এসেছে। আমি তোমাদের সত্যি বলছি, গমের বীজ মাটিতে পড়ে যদি না মরে তবে একটাই বীজ থাকে, কিন্তু যদি মরে তবে প্রচুর ফসল জন্মায়। যে নিজেকে অতিরিক্ত ভালোবাসে সে তার সত্যিকারের জীবন হারায়, কিন্তু যে এই জগতে তা করে না সে তার সত্যিকারের জীবন অনন্ত জীবনের জন্য রক্ষা করবে। কেউ যদি আমার সেবা করতে চায় তবে সে আমার পথে চলুক, আমি যেখানে আছি আমার সেবাকারীও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে তবে পিতা তাকে সম্মান দান করবেন। আমার মন এখন অস্থির হয়ে উঠেছে, আমি কি এ কথাই বলবো? পিতা, যে সময় এসেছে সেই সময়ের হাত থেকে আমাকে রক্ষা করো, কিন্তু এরই জন্য তো আমি এই সময় পর্যন্ত এসেছি। পিতা, তোমার মহিমা প্রকাশ করো। স্বর্গ থেকে তখন এই কথা শোনা গেল, আমি মহিমা প্রকাশ করেছি এবং আবার তা প্রকাশ করব। যে লোকেরা সেখানে দাঁড়িয়েছিল তারা তা শুনে বলল, ওটা মেঘের ডাক। কেউ কেউ আবার বলল, কোন স্বর্গদূত ওনার সঙ্গে কথা বললেন। এতে যিশু বললেন, এই কথা আমার জন্য বলা হয়নি, কিন্তু আপনাদের জন্যই বলা হয়েছে। এই জগতের বিচারের সময় এবার এসেছে, আর জগতের কর্তার হাত থেকে এখন প্রভুত্ব কেড়ে নেওয়া হবে। আমাকে যখন মাটি থেকে উঁচুতে তোলা হবে তখন আমি সবাইকে আমার কাছে টেনে আনব। তার কি রকমের মৃত্যু হবে তা বুঝাবার জন্য তিনি এই কথা বললেন। তখন লোকেরা যিশুকে বলল, আমরা পবিত্র শাস্ত্র থেকে শুনেছি মসীহ চিরকাল থাকবেন, তবে আপনি কি করে বলছেন যে মনুষ্যপুত্রকে উঁচুতে তুলতে হবে? তাহলে এই মনুষ্যপুত্রকে? যিশু তাদের বললেন, আর অল্প সময়ের জন্য আলো আপনাদের সঙ্গে সঙ্গে আছে, আলো আপনাদের কাছে থাকতে থাকতেই চলতে আরম্ভ করুন, যেন অন্ধকার আপনাদের উপরে এসে না পড়ে। যে অন্ধকারে চলে সে কোথায় যাচ্ছে তা জানে না, আলো আপনাদের কাছে থাকতে থাকতেই আলোর উপর বিশ্বাস করুন, যেন আপনারা আলোতে পূর্ণ হতে পারেন।
বিশ্বাস আর অবিশ্বাসের ফল। এই সব কথা বলবার পর যিশু লোকদের কাছ থেকে চলে গিয়ে নিজেকে গোপন করলেন। যদিও তিনি তাদের সামনে চিহ্ন হিসাবে এতগুলো আশ্চর্য কাজ করেছিলেন, তবুও লোকেরা তাঁর উপরে বিশ্বাস করেনি। এটা হয়েছিল যেন নবী যিশাইয়ের এই কথা পূর্ণ হয় যে, প্রভু, কে আমাদের সাক্ষ্য বিশ্বাস করেছে, আর কার কাছে প্রভুর শক্তি প্রকাশিত হয়েছে? সেই লোকেরা এই জন্যই বিশ্বাস করতে পারেনি, কারণ যিশাইও যেমন বলেছেন সেই অনুসারে ঈশ্বর তাদের চোখ অন্ধ করেছেন আর অন্তর অসাড় করেছেন, যাতে তারা চোখ দিয়ে না দেখে ও অন্তর দিয়ে না বোঝে, আর ভালো হবার জন্য তার কাছে ফিরে না আসে। যিশাইও যিশুর মহিমা দেখেছিলেন বলে তাঁর বিষয়ে এই কথা বলেছিলেন। তবুও নেতাদের মধ্যে অনেকে তার উপরে বিশ্বাস করলেন, কিন্তু ফরিসিরা সমাজ থেকে তাঁদের বের করে দেবেন সেই ভয়ে তারা তা স্বীকার করলেন না। তারা ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাওয়ার চেয়ে মানুষের কাছ থেকে প্রশংসা পেতে বেশি ভালোবাসতেন। পরে যিশু জোরে জোরে বললেন, যে আমার উপরে বিশ্বাস করে সে যে কেবল আমার উপরে বিশ্বাস করে তা নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর উপরেও বিশ্বাস করে। যে আমাকে দেখে, যিনি আমাকে পাঠিয়েছেন সে তাঁকেই দেখে। আমি এই জগতে আলো হিসাবে এসেছি, যেন আমার উপরে যে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। যদি কেউ আমার কথা শুনে সেই মতো না চলে, তবে আমি তার বিচার করি না, কারণ আমি মানুষকে দোষী প্রমাণ করতে আসিনি, বরং মানুষকে পাপ থেকে উদ্ধার করতে এসেছি। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা না শোনে, তার জন্য বিচারকর্তা আছে। যে কথা আমি বলেছি সেই কথাই শেষ দিনে তাকে দোষী বলে প্রমাণ করবে, কারণ আমি তো নিজ থেকে কিছু বলিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতা নিজেই আমাকে আদেশ করেছেন কি বলতে হবে। আমি জানি তার আদেশই অনন্ত জীবন, এই জন্য আমি যেসব কথা বলি তা আমার পিতার আদেশ মতোই বলি।
ত্রয়োদশ অধ্যায়।
শিষ্যদের পা ধোয়ানো। উদ্ধার পর্বের কিছু আগের ঘটনা। যিশু বুঝতে পেরেছিলেন তার এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার সময় উপস্থিত হয়েছে। এই জগতে যারা তার নিজের লোক ছিলেন তাদের তিনি ভালোবাসতেন এবং শেষ পর্যন্তই ভালোবেসেছিলেন। তখন খাবার সময়। এর আগেই শয়তান শিমনের ছেলে যিহুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছিল। যিশু জানতেন পিতা ঈশ্বর তার হাতে সবকিছুই দিয়েছেন। তিনি আরও জানতেন যে তিনি তারই কাছ থেকে এসেছেন এবং তারই কাছে ফিরে যাচ্ছেন। এই জন্য তিনি খাওয়া ছেড়ে উঠলেন আর উপরের কাপড় খুলে ফেলে একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর তিনি গামলায় জল ঢেলে শিষ্যদের পা ধোয়াতে লাগলেন এবং কোমরে জড়ানো গামছা দিয়ে তা মুছে দিতে লাগলেন। এইভাবে যিশু যখন শিমন পিতরের কাছে আসলেন তখন পিতর তাকে বললেন, প্রভু আপনি কি আমার পা ধুইয়ে দেবেন? যিশু উত্তর দিলেন, আমি যা করছি তা এখন তুমি বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, আপনি কখনো আমার পা ধুইয়ে দেবেন না। যিশু পিতরকে বললেন, যদি আমি তোমাকে ধুইয়ে না দিই তবে আমার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই। তখন শিমন পিতর বললেন, প্রভু তাহলে কেবল আমার পা নয় আমার হাত আর মাথাও ধুইয়ে দিন। যিশু তাকে বললেন, যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছুই ধোয়ার দরকার নেই, কারণ তার আর সবকিছু পরিষ্কার আছে। তোমরা অবশ্য পরিষ্কার আছো কিন্তু সকলে নও। কে তাকে ধরিয়ে দেবে তা তিনি জানতেন, সেই জন্যই তিনি বললেন, তোমরা সকলে পরিষ্কার নাও। শিষ্যদের সকলের পা ধোয়াবার পরে যিশু তার উপরের কাপড়খানা পরে আবার বসলেন এবং তাদের বললেন, আমি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে? তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাকো, আর তা ঠিকই বলো, কারণ আমি তাই। কিন্তু আমি প্রভু আর গুরু হয়েও যখন তোমাদের পা ধুইয়ে দিলাম তখন তোমাদেরও একে অন্যের পা ধোয়ানো উচিত। আমি তোমাদের কাছে এটা করে দেখিয়েছি যেন তোমাদের প্রতি আমি যা করলাম তোমরাও তা করো। আমি তোমাদের সত্যি বলছি, দাস তার মনিব থেকে বড় নয়, যাকে পাঠানো হয়েছে সে তার চেয়ে বড় নয় যিনি তাকে পাঠিয়েছেন। এই সব জেনে যদি তা পালন করো তবে তোমরা ধন্য। আমি তোমাদের সকলের কথা বলছি না, আমি যাদের বেছে নিয়েছি তাদের তো আমি জানি, কিন্তু পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হতেই হবে, আমার সঙ্গে যে রুটি খাচ্ছে সে আমার বিরুদ্ধে পা উঠিয়েছে। এটা ঘটবার আগেই আমি তোমাদের বলছি যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো যে আমি সেই। আমি তোমাদের সত্যি বলছি, আমি যাকে পাঠাই যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, যে আমাকে গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন সে তাকেই গ্রহণ করে।
কে প্রভু যিশুকে ধরিয়ে দেবে? এই সব কথা বলবার পরে যিশু অন্তরে অস্থির হলেন। তিনি বললেন, আমি তোমাদের সত্যি বলছি তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে। যিশু কার কথা বলছেন তা বুঝতে না পেরে শিষ্যেরা একে অন্যের দিকে তাকাতে লাগলেন। তাঁদের মধ্যে যাকে যিশু ভালোবাসতেন তিনি যিশুর পাশেই ছিলেন। শিমন পিতর তাঁকে ইশারা করে বললেন, উনি কার কথা বলছেন? জিজ্ঞাসা করো। সেই শিষ্য তখন যিশুর দিকে ঝুঁকে বললেন, প্রভু সে কে? যিশু উত্তর দিলেন, এই রুটির টুকরাটা বাটিতে ডুবিয়ে যাকে দেব সেই সেই লোক। আর তিনি রুটির টুকরাটা বাটিতে ডুবিয়ে শিমন ইস্কারিয়তের ছেলে যিহুদাকে দিলেন। রুটির টুকরাটা নেবার পরেই শয়তান যিহুদার মধ্যে ঢুকল। যিশু তাকে বললেন, যা করবে তাড়াতাড়ি করো। যারা যিশুর সঙ্গে খেতে বসেছিলেন তারা কেউই বুঝলেন না কেন যিশু যিহুদাকে কথা বললেন। কেউ কেউ ভাবলেন পর্বের জন্য যা দরকার যিশু যিহুদাকে তা কিনে আনতে বললেন, কিংবা গরিবদের কিছু দিতে বললেন, কারণ তাদের টাকার বাক্স যিহুদার কাছেই থাকত। রুটির টুকরাটা নেওয়ার সঙ্গে সঙ্গে যিহুদা বাইরে চলে গেল। তখন রাত হয়েছে।
নতুন আদেশ। যিহুদা বাইরে চলে যাওয়ার পর যিশু বললেন, মনুষ্যপুত্রের মহিমা এখন প্রকাশিত হল এবং তার মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ পেল। ঈশ্বরের মহিমা যখন তার মধ্যে প্রকাশিত হল, তখন ঈশ্বরও মনুষ্যপুত্রের মহিমা নিজের মধ্যে প্রকাশ করবেন এবং তা তিনি শীঘ্রই করবেন। সন্তানেরা, আর অল্প সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু আমি যিহুদি নেতাদের যেমন বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে আসতে পারেন না, তেমনি তোমাদেরও এখন তাই বলছি। একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবেসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তেমনি একে অন্যকে ভালোবেসো। যদি তোমরা একে অন্যকে ভালোবাসো, তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য।
পিতরের প্রতিজ্ঞা। শিমন পিতর যীশুকে বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? যীশু উত্তর দিলেন, আমি যেখানে যাচ্ছি তোমরা এখন আমার সঙ্গে সেখানে আসতে পারো না, কিন্তু পরে তোমরা আসবে। পিতর তাঁকে বললেন, প্রভু, কেন এখন আপনার সঙ্গে যেতে পারি না? আপনার জন্য আমি আমার প্রাণও দেব। তখন যীশু বললেন, সত্যি কি আমার জন্য তুমি তোমার প্রাণ দেবে? আমি তোমাকে সত্যি বলছি, মোরগ ডাকবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করে বলবে যে তুমি আমাকে চেনো না।
চতুর্দশ অধ্যায়।
প্রভু যীশু এই পথ। তোমাদের মন যেন আর অস্থির না হয়, ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি কোথায় যাচ্ছি তার পথ তো তোমরা জানো। থমা যীশুকে বললেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন তাই আমরা জানি না, তবে পথ কি করে জানব? যীশু থমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে জানতে, তবে আমার পিতাকেও জানতে। এখন তোমরা তাকে জেনেছ আর তাকে দেখতেও পেয়েছ। ফিলিপ যীশুকে বললেন, প্রভু, পিতাকে আমাদের দেখান, তাতেই আমরা সন্তুষ্ট হব। যীশু তাকে বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তুমি কেমন করে বলছো পিতাকে আমাদের দেখান? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন? যেসব কথা আমি তোমাদের বলি তা আমি নিজে থেকে বলি না, কিন্তু পিতা যিনি আমার মধ্যে থাকেন তিনিই তার কাজ করছেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন, তা না হলে অন্তত আমার এই সব কাজের জন্য আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপরে বিশ্বাস করে, তবে আমি যেসব কাজ করি সেও তা করবে, আর আমি পিতার কাছে যাচ্ছি বলে সে এসবের চেয়েও আরো বড় বড় কাজ করবে। তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে কিছু চাও, তবে আমি তা করব।
পবিত্র আত্মার সম্বন্ধে প্রতিজ্ঞা। তোমরা যদি আমাকে ভালোবাসো, তবে আমার সমস্ত আদেশ পালন করবে। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আরেকজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। সেই সাহায্যকারী সত্যের আত্মা। জগৎ তাকে গ্রহণ করতে পারে না, কারণ জগৎ তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না। তোমরা কিন্তু তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তিনি তোমাদের অন্তরে বাস করবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় রেখে যাব না, আমি তোমাদের কাছে আসব। অল্প সময় পরে জগৎ আর আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা দেখতে পাবে, আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে। সেই দিন তোমরা জানতে পারবে যে আমি পিতার সঙ্গে যুক্ত আছি আর তোমরা আমার সঙ্গে যুক্ত আছো এবং আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি। যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে আমার পিতা তাকে ভালোবাসবেন, আমিও তাকে ভালোবাসব আর তার কাছে নিজেকে প্রকাশ করব। তখন যিহূদা ইস্কারিয়ত নয় তাকে বললেন, প্রভু কেন আপনি কেবল আমাদেরই কাছে নিজেকে প্রকাশ করবেন, জগতের কাছে করবেন না? যিশু তাকে উত্তর দিলেন, যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার কথার বাধ্য হয়ে চলবে, আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব আর তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছ তা আমার কথা নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এই সব কথা আমি তোমাদের বলেছি। সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সব বিষয় তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। তোমরা শুনেছ আমি তোমাদের বলেছি, আমি চলে যাচ্ছি এবং আবার তোমাদের কাছে আসব। তোমরা যদি আমাকে ভালোবাসতে তবে আমি আমার পিতার কাছে যাচ্ছি বলে খুশি হতে, কারণ পিতা আমার চেয়েও মহান। এসব ঘটবার আগেই আমি তোমাদের বলে রাখলাম যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করতে পারো। আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ জগতের কর্তা আসছে, আমার উপরে তার কোন অধিকার নেই। কিন্তু এ ঘটছে যেন জগৎ জানতে পারে যে আমি পিতাকে ভালোবাসি এবং পিতা আমাকে যেমন আদেশ দিয়েছেন আমি সবকিছু তেমনই করে থাকি। এবার ওঠো, আমরা এখান থেকে যাই।
পঞ্চদশ অধ্যায়।
প্রভু যিশু আঙ্গুর গাছ, শিষ্যেরা ডালপালা। আমি আসল আঙ্গুর গাছ আর আমার পিতা মালি। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন, যেন আরও অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলেছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছ। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকব। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়, তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়ো, তোমাদের জন্য তা করা হবে। যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো তবে আমার পিতার গৌরব হবে। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। আমার ভালোবাসার মধ্যে থাকো। আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে। এই সব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালোবেসো। কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারো নেই। যেসব আদেশ আমি তোমাদের দিই তা যদি তোমরা পালন করো তবেই তোমরা আমার বন্ধু। আমি তোমাদের আর দাস বলি না, কারণ মনিব কি করেন দাস তা জানে না। বরং আমি তোমাদের বন্ধু বলেছি, কারণ আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তা তোমাদেরই জানিয়েছি। তোমরা আমাকে বেছে নাওনি, কিন্তু আমিই তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি, যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে। তাহলে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন। এই আদেশ আমি তোমাদের দিচ্ছি যে তোমরা একে অন্যকে ভালোবেসো।
জগৎ বিশ্বাসীদের শত্রু। জগৎ তোমাদের ঘৃণা করে, কিন্তু মনে রেখো তার আগে জগৎ আমাকেই ঘৃণা করেছে। যদি তোমরা এই জগতের হতে, তবে জগৎ তার নিজের বলে তোমাদের ভালোবাসত, কিন্তু তোমরা এই জগতের নও, বরং আমি তোমাদের জগতের মধ্য থেকে বেছে নিয়েছি বলে জগৎ তোমাদের ঘৃণা করে। আমার এই কথাটা তোমরা ভুলে যেও না যে দাস তার মনিবের চেয়ে বড় নয়। সেই জন্য লোকেরা যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, তবে তোমাদেরও কষ্ট দেবে। যদি তারা আমার কথা শুনে থাকে, তবে তোমাদের কথাও শুনবে। তারা আমার জন্য তোমাদের প্রতি এইসব করবে, কারণ যিনি আমাকে পাঠিয়েছেন তারা তাকে জানে না। আমি যদি না আসতাম ও তাদের কাছে কথা না বলতাম, তবে তাদের দোষ হতো না। কিন্তু এখন পাপের জন্য তাদের কোনো অজুহাত নেই। যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে। যে কাজ আর কেউ কখনো করেনি, সেই কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম, তবে তাদের দোষ হতো না। কিন্তু এখন তারা আমাকে আর পিতাকে দেখেছে এবং ঘৃণাও করেছে। এটা হয়েছে যাতে তাদের আইন কানুনে লেখা এই কথা পূর্ণ হয়, তারা অকারণে আমাকে ঘৃণা করেছে। যে সাহায্যকারীকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তিনি যখন আসবেন তখন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। ইনি হলেন সত্যের আত্মা, যিনি পিতা থেকে বের হন। আর তোমরাও আমার বিষয়ে সাক্ষ্য দেবে, কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে সঙ্গে আছো।
ষোড়শ অধ্যায়।
আমি তোমাদের এইসব কথা বললাম যেন তোমরা মনে বাধা না পাও। লোকেরা সমাজঘর থেকে তোমাদের বের করে দেবে, আর এমন সময় আসছে যখন তোমাদের যারা মেরে ফেলবে তারা মনে করবে যে তারা ঈশ্বরের সেবাই করছে। তারা এসব করবে কারণ তারা পিতাকেও জানেনি, আমাকেও জানেনি। আমি তোমাদের এসব বললাম যেন সেই সময় আসলে পর তোমাদের মনে পড়ে যে আমি তোমাদের এই কথা বলেছিলাম। আমি প্রথম থেকে এইসব কথা তোমাদের বলিনি, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গেই ছিলাম। যিনি আমাকে পাঠিয়েছেন আমি এখন তার কাছে যাচ্ছি। আর তোমাদের মধ্যে কেউ আমাকে জিজ্ঞাসাও করছে না, আপনি কোথায় যাচ্ছেন? আমি তোমাদের এইসব বলেছি বলে বরং তোমাদের মন দুঃখে পূর্ণ হয়েছে। তবু আমি তোমাদের সত্যি কথা বলছি যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তিনি এসে জগৎকে পাপের সম্বন্ধে, নির্দোষিতার সম্বন্ধে এবং ঈশ্বরের বিচারের সম্বন্ধে চেতনা দেবেন। তিনি পাপের সম্বন্ধে চেতনা দেবেন, কারণ লোকেরা আমার উপরে বিশ্বাস করে না। নির্দোষিতার সম্বন্ধে চেতনা দেবেন, কারণ আমি পিতার কাছে যাচ্ছি ও তোমরা আমাকে আর দেখতে পাবে না। বিচারের সম্বন্ধে চেতনা দেবেন, কারণ জগতের কর্তার বিচার হয়ে গেছে। তোমাদের কাছে আরো অনেক কথা আমার বলবার আছে, কিন্তু এখন তোমরা সেগুলো সহ্য করতে পারবে না। কিন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন, তখন তিনি তোমাদের পথ দেখিয়ে পূর্ণ সত্যে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কথা বলবেন না, কিন্তু যা কিছু শোনেন তাই বলবেন, আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন। সেই সত্যের আত্মা আমারই মহিমা প্রকাশ করবেন, কারণ তিনি যা আমার কাছ থেকে শুনবেন তাই তোমাদের জানাবেন। পিতার যা আছে তা সবই আমার, সেই জন্যই আমি বলেছি যা তিনি আমার কাছ থেকে শুনবেন তাই তোমাদের জানাবেন। কিছুকাল পরে আর তোমরা আমাকে দেখতে পাবে না, আবার কিছুকাল পরে তোমরা আমাকে দেখতে পাবে।
শিষ্যদের সান্ত্বনা দান। এই কথা শুনে যিশুর শিষ্যদের মধ্যে কয়েকজন বলাবলি করতে লাগলেন, ইনি আমাদের একই বলছেন, কিছুকাল পরে তোমরা আর আমাকে দেখতে পাবে না, আবার কিছুকাল পরে তোমরা আমাকে দেখতে পাবে। আবার তিনি বলছেন, আমি পিতার কাছে যাচ্ছি। যে কিছুকালের কথা তিনি বলছেন তা কি আমরা বুঝতে পারছি না, তিনি কি বলছেন। শিষ্যেরা যে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাইছেন তা বুঝতে পেরে যিশু তাদের বললেন, আমি যে বলেছি কিছুকাল পরে তোমরা আমাকে আর দেখতে পাবে না, আবার কিছুকাল পরে তোমরা আমাকে দেখতে পাবে, এই বিষয়ে কি তোমরা নিজেদের মধ্যে বলাবলি করছ? আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে আর দুঃখে ভেঙে পড়বে, কিন্তু জগৎ আনন্দ করবে। তোমরা দুঃখ পাবে, কিন্তু পরে তোমাদের সেই দুঃখ আর থাকবে না, তার বদলে তোমরা আনন্দিত হবে। সন্তান হওয়ার সময় স্ত্রীলোক কষ্ট পায়, কারণ তার সময় এসে পড়েছে, কিন্তু সন্তান হওয়ার পরে জগতে একটি নতুন মানুষ আসবার আনন্দে তার আর সেই কষ্টের কথা মনে থাকে না। সেইভাবে তোমরাও এখন দুঃখ কষ্ট পাচ্ছ, কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আর তখন তোমাদের মন আনন্দে ভরে উঠবে, এবং সেই আনন্দ কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নেবে না। সেই দিনে তোমরা আমাকে কোনো কথাই জিজ্ঞাসা করবে না। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন। এখনো পর্যন্ত তোমরা আমার নামে কিছুই চাওনি, চাও তোমরা পাবে, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। এই সব শিক্ষার কথা আমি তোমাদের কাছে উদাহরণের মধ্য দিয়েই বললাম, তবে এমন সময় আসছে যখন আমি আর উদাহরণের মধ্য দিয়ে তোমাদের কাছে কথা বলব না, কিন্তু খোলাখুলিভাবেই পিতার বিষয়ে বলব। সেই দিনে তোমরা নিজেরাই আমার নামে চাইবে, আর আমি বলছি না যে আমি তোমাদের পক্ষ হয়ে পিতার কাছে অনুরোধ করব। পিতা নিজেই তো তোমাদের ভালোবাসেন, কারণ তোমরা আমাকে ভালোবেসেছ ও বিশ্বাস করেছ যে আমি পিতা ঈশ্বরের কাছ থেকে এসেছি। সত্যি আমি পিতার কাছ থেকে এই জগতে এসেছি, আবার আমি এই জগৎ ছেড়ে পিতার কাছেই যাচ্ছি। তখন তার শিষ্যরা তাকে বললেন, দেখুন এখন তো আপনি খোলাখুলিভাবেই কথা বলছেন, উদাহরণের মধ্য দিয়ে বলছেন না। এখন আমরা বুঝতে পারছি যে আপনার অজানা কিছুই নেই, আর কেউ যে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তার দরকারও আপনার নেই। এই জন্যই আমরা বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। যিশু তার শিষ্যদের বললেন, এখন কি তাহলে বিশ্বাস হচ্ছে? দেখো সেই সময় আসছে, এমনকি এসেই গেছে, যখন তোমরা দল ছাড়া হয়ে আমাকে একলা ফেলে যে যার জায়গায় চলে যাবে, তবু আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারাইও না, আমি জগৎকে জয় করেছি।
শিষ্যদের জন্য প্রার্থনা। এই সব কথা বলবার পরে যিশু স্বর্গের দিকে তাকিয়ে বললেন, পিতা, সময় এসেছে, তোমার পুত্রের মহিমা প্রকাশ করো, যেন পুত্র তোমার মহিমা প্রকাশ করতে পারেন। তুমি তাকে সমস্ত মানুষের উপরে অধিকার দিয়েছ, যেন যাদের তুমি তাঁর হাতে দিয়েছ তাদের সবাইকে তিনি অনন্ত জীবন দিতে পারেন। তোমাকে অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে আর তুমি যাকে পাঠিয়েছ সেই যীশুখ্রিস্টকে গভীরভাবে জানতে পারাই অনন্ত জীবন। তুমি যে কাজ আমাকে করতে দিয়েছ তা শেষ করে এই জগতে আমি তোমার মহিমা প্রকাশ করেছি। পিতা, জগৎ সৃষ্ট হবার আগে তোমার সঙ্গে আমার যে মহিমা ছিল, তোমার সঙ্গে সেই মহিমা তুমি আবার আমাকে দাও। জগতের মধ্য থেকে যাদের তুমি আমাকে দিয়েছ আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি, তারা তোমারই ছিল আর তুমি তাদের আমাকে দিয়েছ। তারা তোমার কথার বাধ্য হয়ে চলেছে, তারা এখন বুঝতে পেরেছে যা কিছু তুমি আমাকে দিয়েছ তা তোমারই কাছ থেকে এসেছে। এর কারণ এই, তুমি যা যা আমাকে বলতে বলেছ তা আমি তাদের বলেছি। তারা তা গ্রহণ করে জানতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি, আর বিশ্বাসও করেছে যে তুমি আমাকে পাঠিয়েছ। আমি জগতের জন্য অনুরোধ করছি না, কিন্তু যাদের তুমি আমার হাতে দিয়েছ তাদের জন্যই অনুরোধ করছি, কারণ তারা তো তোমারই। যা কিছু আমার তা সবই তোমার, আর যা কিছু তোমার তা সবই আমার। তাদের মধ্য দিয়ে আমার মহিমা প্রকাশিত হয়েছে। আমি আর এ জগতে নেই, কিন্তু তারা তো এই জগতে আছে, আর আমি তোমার কাছে আসছি। পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়েছ সেই নামের গুণে এদের রক্ষা করো, যেন আমরা যেমন এক এরাও তেমনি এক হতে পারে। আমি যতদিন তাদের সঙ্গে ছিলাম ততদিন তোমার যে নাম তুমি আমাকে দিয়েছ সেই নামের গুণে আমি তাদের রক্ষা করে এসেছি। আমি তাদের পাহারা দিয়েছি, তাদের মধ্যে কেউই বিনষ্ট হয়নি। কেবল যে ধ্বংসের দিকে যাচ্ছিল সেই বিনষ্ট হয়েছে, যেন পবিত্র শাস্ত্রের কথা পূর্ণ হয়। এখন আমি তোমার কাছে আসছি, আর আমার আনন্দে যেন তাদের অন্তর পূর্ণ হয়, সেই জন্য জগতে থাকতে এই সব কথা বলছি। তুমি যা বলেছ আমি তাদের তাই জানিয়েছি। জগৎ তাদের ঘৃণা করেছে, কারণ আমি যেমন এই জগতের নই তারাও তেমনই এই জগতের নয়। আমি তোমাকে অনুরোধ করছি না তুমি এই জগৎ থেকে তাদের নিয়ে যাও, বরং অনুরোধ করছি যে শয়তানের হাত থেকে তাদের রক্ষা করো। আমি যেমন এই জগতের নই তারাও তেমনই এই জগতের নয়। সত্যের দ্বারা তোমারই উদ্দেশ্যে তুমি তাদের আলাদা করে রাখো, তোমার বাক্যই সেই সত্য। তুমি যেমন আমাকে জগতে পাঠিয়েছিলে তেমনি আমিও তাদের জগতে পাঠিয়েছি। তাদের জন্য তোমার উদ্দেশ্যে আমি নিজেকে আলাদা করছি, যেন সত্যের দ্বারা তাদেরও আলাদা করা হয়। আমি যে কেবল এদের জন্য অনুরোধ করছি তা নয়, কিন্তু যারা এদের কথার মধ্য দিয়ে আমার উপর বিশ্বাস করবে তাদের জন্য অনুরোধ করছি, যেন তারা সকলে এক হয়। পিতা, তুমি যেমন আমার সঙ্গে যুক্ত আছ আর আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তেমনি তারাও যেন আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে, তাতে জগৎ বিশ্বাস করতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ। যে মহিমা তুমি আমাকে দিয়েছ তা আমি তাদের দিয়েছি, যেন আমরা যেমন এক তারাও তেমনি এক হতে পারে। অর্থাৎ আমি তাদের সঙ্গে যুক্ত ও তুমি আমার সঙ্গে যুক্ত, আর এইভাবে যেন তারা পূর্ণ হয়ে এক হতে পারে, তাতে জগৎ জানতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ। আর আমাকে যেমন তুমি ভালোবাসো তেমনি তাদেরও ভালোবাসো। পিতা, আমি চাই যাদের তুমি আমাকে দিয়েছ আমার মহিমা দেখবার জন্য তারা যেন আমি যেখানে আছি সেখানে আমার সঙ্গে থাকতে পারে। সেই মহিমা তুমিই আমাকে দিয়েছ, কারণ জগৎ সৃষ্ট হবার আগে থেকেই তুমি আমাকে ভালোবেসেছ। ন্যায়বান পিতা, জগৎ তোমাকে জানে না, কিন্তু আমি তোমাকে জানি, আর তুমি যে আমাকে পাঠিয়েছ এরা তা বুঝতে পেরেছে। আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি এবং আরও প্রকাশ করব, যেন তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেই রকম ভালোবাসা তাদের অন্তরে থাকে, আর আমি যেন তাদের সঙ্গে যুক্ত থাকি।
অষ্টাদশ অধ্যায়।
শত্রুদের হাতে প্রভু যীশু। এই সব কথা বলবার পরে যীশু তার শিষ্যদের সঙ্গে কিদ্রোন নামে একটা খালের ওপারে গেলেন। সেখানে একটা বাগান ছিল। যীশু আর তার শিষ্যেরা সেই বাগানে গেলেন। যীশুকে শত্রুদের হাতে যে ধরিয়ে দিয়েছিল সেই যিহূদাও এই জায়গাটা চিনত, কারণ যীশু প্রায়ই তার শিষ্যদের সঙ্গে সেখানে একসঙ্গে মিলিত হতেন। প্রধান পুরোহিতেরা ও ফরিসিরা যিহূদাকে একদল সৈন্য এবং কয়েকজন কর্মচারী দিলেন। তখন যিহূদা তার সঙ্গে বাতি, মশাল আর অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হল। তার নিজের উপর যা ঘটবে যীশু তা সবই জানতেন। এই জন্য তিনি বের হয়ে এসে সেই লোকদের বললেন, আপনারা কাকে খুঁজছেন? তারা বলল, নাসারতের যীশুকে। যিশু তাদের বললেন, আমি সেই যিশুকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই যিহুদাও তাদের সঙ্গে দাঁড়িয়েছিল। যিশু যখন তাদের বললেন আমি সেই, তখন তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। যিশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে খুঁজছেন? তারা বলল, নাসারতের যিশুকে। তখন যিশু বললেন, আমি তো আপনাদের বলেছি যে আমি সেই, যদি আপনারা আমারই খোঁজে এসে থাকেন তবে এদের চলে যেতে দিন। এটা ঘটল যাতে যিশুর বলা এই কথাটা পূর্ণ হয়, যাদের তুমি আমাকে দিয়েছ তাদের একজনকেও আমি হারাইনি। সিমন পিতরের কাছে একটা ছোড়া ছিল, পিতর সেই ছোড়াটা বের করে তার আঘাতে মহাপুরোহিতের দাসের ডান কানটা কেটে ফেললেন। সেই দাসের নাম ছিল মলক। এতে যিশু পিতরকে বললেন, তোমার ছোড়া খাপে রাখো, পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়েছেন তা কি আমি গ্রহণ করব না?
পিতরের অস্বীকার। তখন সেই সৈন্যেরা আর প্রধান সেনাপতি ও যিহুদি নেতাদের কর্মচারীরা যিশুকে ধরে বাঁধল। প্রথমে তারা যিশুকে হানুনের কাছে নিয়ে গেল, কারণ যে কাইয়াফা সেই বছরের মহাপুরোহিত ছিলেন, হানুন ছিলেন তার শ্বশুর। এই কাইয়াফাই যিহুদি নেতাদের পরামর্শ দিয়েছিলেন যে গোটা জাতির বদলে বরং একজনের মৃত্যু হওয়াই ভালো। সিমন পিতর এবং আরেকজন শিষ্য যিশুর পিছনে পিছনে গেলেন। সেই অন্য শিষ্যকে মহাপুরোহিত চিনতেন। সেই শিষ্য যিশুর সঙ্গে সঙ্গে মহাপুরোহিতের উঠানে ঢুকলেন, কিন্তু পিতর বাইরে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তখন মহাপুরোহিতের চেনা সেই শিষ্য বাইরে গিয়ে দরজার পাহারাদার মেয়েটিকে বলে পিতরকে ভিতরে আনলেন। সেই মেয়েটি পিতরকে বলল, তুমিও কি এই লোকটির শিষ্যদের মধ্যে একজন? পিতর বললেন, না আমি নই। তখন বেশ শীত পড়েছিল, এই জন্য দাসেরা এবং কর্মচারীরা কাঠকয়লার আগুন জেলে সেই জায়গায় দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিল। পিতরও তাদের সঙ্গে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন।
মহাপুরোহিতের জেরা। মহাপুরোহিত তখন যিশুকে তার শিষ্যদের বিষয়ে আর তার শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করলেন। যিশু উত্তরে বললেন, আমি জগতের কাছে খোলাখুলিভাবেই কথা বলেছি। যেখানে যিহুদিরা সবাই একসঙ্গে মিলিত হয় সেই সমাজ ঘরে ও উপাসনা ঘরে আমি সব সময় শিক্ষা দিয়েছি। আমি তো গোপনে কিছু বলিনি, তবে কেন আমাকে জিজ্ঞাসা করছেন? আমার কথা যারা শুনেছে তাদেরই জিজ্ঞাসা করুন, আমি তাদের কি বলেছি। আমি যা বলেছি তা তাদের অজানা নেই। যিশু যখন এই কথা বললেন, তখন যে কর্মচারীরা কাছে দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন তাকে চড় মেরে বলল, তুমি মহাপুরোহিতকে এইভাবে উত্তর দিচ্ছ? যিশু তাকে বললেন, আমি যদি মন্দ কিছু বলে থাকি তবে তা দেখিয়ে দিন, কিন্তু যদি ভালো বলে থাকি তবে কেন আমাকে মারছেন? তখন হানন যিশুকে বাধা অবস্থায় মহাপুরোহিত কাইয়াফার কাছে পাঠিয়ে দিলেন। যখন সিমন পিতর দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন, তখন লোকেরা তাকে বলল, তুমিও কি ওর শিষ্যদের মধ্যে একজন? পিতর অস্বীকার করে বললেন, না আমি নই। পিতর যার কান কেটে ফেলেছিলেন তার এক আত্মীয় মহাপুরোহিতের দাস ছিল। সে বলল, আমি কি তোমাকে বাগানে তার সঙ্গে দেখিনি? পিতর আবার অস্বীকার করলেন, আর তখনই একটা মোরগ ডেকে উঠল।
পিলাতের সামনে বিচার। যিহুদি নেতারা ভোর বেলায় যিশুকে কাইয়াফার কাছ থেকে রোমীয় প্রধান শাসনকর্তা পিলাতের বাড়িতে নিয়ে গেলেন। তারা কিন্তু সেই বাড়ির ভিতরে ঢুকলেন না, যেন সূচি থেকে উদ্ধার পর্বে ভোজ খেতে পারেন। তখন পিলাত বাইরে তাঁদের কাছে এসে বললেন, এই লোকটিকে তোমরা কি দোষে দোষী করছ? যিহুদি নেতারা বললেন, এ যদি মন্দ কাজ না করত তবে আমরা তাকে আপনার কাছে আনতাম না। পিলাত তাঁদের বললেন, একে তোমরা নিয়ে গিয়ে তোমাদের আইন কানুন মতে বিচার করো। এতে যিহুদি নেতারা পিলাতকে বললেন, কিন্তু কাউকে মৃত্যুর শাস্তি দেওয়ার ক্ষমতা তো আমাদের হাতে নেই। কিভাবে নিজের মৃত্যু হবে যিশু আগেই তা বলেছিলেন, এটা ঘটল যাতে তার সেই কথা পূর্ণ হয়। তখন পিলাত আবার বাড়ির মধ্যে ঢুকলেন, এবং যিশুকে ডেকে বললেন, তুমি কি যিহুদীদের রাজা? যিশু বললেন, আপনি কি নিজে থেকে এ কথা বলছেন, না অন্যেরা আমার বিষয়ে আপনাকে কিছু বলেছে? পিলাত উত্তর দিলেন, আমি কি যিহুদি? তোমার জাতির লোকেরা প্রধান পুরোহিতেরা তোমাকে আমার হাতে দিয়েছে, তুমি কি করেছ? যিশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি আমার রাজ্য এই জগতের হতো, তবে যাতে আমি যিহুদি নেতাদের হাতে না পড়ি সেজন্য আমার লোকেরা যুদ্ধ করত, কিন্তু আমার রাজ্য এখানকার নয়। পিলাত যিশুকে বললেন, তাহলে তুমি কি রাজা? যিশু বললেন, আপনি ঠিকই বলেছেন যে আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমি জন্মেছি, আর সেজন্যই আমি জগতে এসেছি। যে কেউ সত্যের, সে আমার কথা শোনে। পিলাত তাকে বললেন, সত্য কি? এই কথা বলে তিনি আবার বাইরে যিহুদি নেতাদের কাছে গিয়ে বললেন, আমি এর কোনই দোষ দেখতে পাচ্ছি না। তবে তোমাদের একটা নিয়ম আছে, উদ্ধার পর্বের সময় আমি তোমাদের একজন কয়েদিকে ছেড়ে দিই। তোমরা কি চাও যে আমি যিহুদীদের রাজাকে ছেড়ে দিই? এতে সকলে চেঁচিয়ে বলল, ওকে নয়, বারাব্বাকে। সেই বারাব্বা একজন ডাকাত ছিল।
ঊনবিংশ অধ্যায়।
তখন পিলাত যিশুকে নিয়ে গিয়ে ভীষণভাবে চাবুক মারবার আদেশ দিলেন। সৈন্যেরা কাঁটালতা দিয়ে একটা মুকুট গেঁথে যিশুর মাথায় পরিয়ে দিল। পরে তাকে বেগুনি রঙের কাপড় পরাল এবং তার কাছে গিয়ে বলল, ওহে যিহুদিরাজ, জয় হোক। এই বলে সৈন্যেরা তাকে চড় মারতে লাগল। পিলাত আবার বাইরে এসে লোকদের বললেন, দেখো, আমি ওকে তোমাদের কাছে বের করে আনছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি ওর কোনো দোষী পাচ্ছি না। যিশু সেই কাঁটার মুকুট আর বেগুনি রঙের কাপড় পরা অবস্থায় বাইরে আসলেন। তখন পিলাত লোকদের বললেন, এই দেখো সেই লোক। যিশুকে দেখে প্রধান পুরোহিতেরা আর কর্মচারীরা চেঁচিয়ে বললেন, ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পিলাত লোকদের বললেন, তোমরাই ওকে নিয়ে গিয়ে ক্রুশে দাও, কারণ আমি ওর কোনো দোষী দেখতে পাচ্ছি না। যিহুদি নেতারা পিলাতকে বললেন, আমাদের একটা আইন আছে, সে আইন মতে তার মরা উচিত, কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলেছে। পিলাত যখন এই কথা শুনলেন, তখন তিনি আরো ভয় পেলেন। তিনি আবার বাড়ির মধ্যে গিয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ? যিশু কিন্তু পিলাতকে কোনো উত্তর দিলেন না। এই জন্য পিলাত যিশুকে বললেন, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি কি জানো না যে তোমাকে ছেড়ে দেবার বা ক্রুশে দেবার ক্ষমতা আমার আছে? যিশু উত্তর দিলেন, উপর থেকে আপনাকে ক্ষমতা দেওয়া না হলে আমার উপরে আপনার কোনো ক্ষমতাই থাকত না। সেই জন্য যে আমাকে আপনার হাতে দিয়েছে তারই পাপ বেশি। এই কথা শুনে পিলাত যিশুকে ছেড়ে দেবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু যিহুদি নেতারা চেঁচিয়ে বললেন, আপনি যদি ওই লোকটাকে ছেড়ে দেন, তবে আপনি সম্রাট কৈসরের বন্ধু নন। যে কেউ নিজেকে রাজা বলে দাবি করে সে তো সম্রাট কৈসরের শত্রু। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে আনলেন এবং পাথরে বাঁধানো নামে একটা জায়গায় বিচারের আসনে বসলেন। ইব্রীয় ভাষায় সেই জায়গাটাকে গাব্বাথা বলা হতো। সেই দিনটা ছিল উদ্ধার পর্বের আয়োজনের দিন। তখন বেলা প্রায় দুপুর। পিলাত যিহুদি নেতাদের বললেন, এই দেখো তোমাদের রাজা। এতে তারা চিৎকার করে বললেন, দূর করো, দূর করো, ওকে ক্রুশে দাও। পিলাত তাঁদের বললেন, তোমাদের রাজাকে কি আমি ক্রুশে দেব? প্রধান পুরোহিতেরা উত্তর দিলেন, সম্রাট কৈসর ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। তখন পিলাত যিশুকে ক্রুশে দেবার জন্য তাঁদের হাতে দিয়ে দিলেন।
ক্রুশে প্রভু যিশুর মৃত্যু। তখন সৈন্যেরা যিশুকে নিয়ে গেল। যিশু নিজের ক্রুশ নিজে বয়ে নিয়ে মাথার খুলির স্থান নামে একটা জায়গায় গেলেন। সেই জায়গার ইব্রীয় নাম ছিল গলগাথা। সেখানে তারা যিশুকে ক্রুশে দিল। যিশুকে মাঝখানে আর তার দুপাশে অন্য দুজনকে দিল। পিলাত একটা দোষনামা লিখে যিশুর ক্রুশের উপরে লাগিয়ে দিলেন। তাতে লেখা ছিল, নাসারতের যিশু, যিহুদীদের রাজা। যেখানে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই জায়গাটা শহরের কাছে ছিল বলে যিহুদীদের অনেকেই সেই দোষনামা পড়ল। সেটা ইব্রীয়, রোমীয় আর গ্রিক ভাষায় লেখা ছিল। তখন যিহুদীদের প্রধান পুরোহিতেরা পিলাতকে বললেন, যিহুদীদের রাজা, এ কথা লিখবেন না, বরং লিখুন, এ বলতো আমি যিহুদীদের রাজা। পিলাত বললেন, আমি যা লিখেছি তা লিখেছি। যিশুকে ক্রুশে দেবার পর সৈন্যরা তার কাপড় চোপড় নিয়ে নিজেদের মধ্যে চার ভাগে ভাগ করল। পরে তারা যিশুর জামাটাও নিল, সেই জামায় কোনো সেলাই ছিল না, উপর থেকে নিচ পর্যন্ত সবটাই বোনা ছিল। তা দেখে সৈন্যরা একে অন্যকে বলল, এটা না ছিঁড়ে বরং ভাগ্য পরীক্ষা করে দেখি এটা কার হবে। এটা ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয় যে তারা নিজেদের মধ্যে আমার কাপড় চোপড় ভাগ করল। আর আমার কাপড়ের জন্য তারা ভাগ্য পরীক্ষা করে দেখল, আর সত্যি সৈন্যরা এসব করেছিল। যিশুর মা, তার মায়ের বোন ক্লোপার স্ত্রী মরিয়ম আর মগদলিনী মরিয়ম যিশুর ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। যিশু তার মাকে এবং যে শিষ্যকে ভালোবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। প্রথমে তিনি মাকে বললেন, ওই দেখো তোমার ছেলে। তারপরে সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। তখন থেকেই সেই শিষ্য যিশুর মাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। এরপরে সবকিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। সেই জায়গায় সিরকায় পূর্ণ একটা পাত্র ছিল, তখন তারা একটা স্পঞ্জ সেই সিরকায় ভিজাল এবং হিসব গাছের ডালের মাথায় তা লাগিয়ে যিশুর মুখের কাছে ধরল। যিশু সেই সিরকা খাওয়ার পরে বললেন, শেষ হয়েছে। তারপর মাথা নিচু করে দেহ থেকে প্রাণ মুক্ত করলেন। সেই দিনটা ছিল পর্বের আয়োজনের দিন। পরের দিন ছিল বিশ্রামবার, আর সেই বিশ্রামবারটা একটা বিশেষ দিন ছিল বলে যিহুদি নেতারা চেয়েছিলেন যেন সেই দিনে দেহগুলো ক্রুশের উপরে না থাকে। এই জন্য তারা পিলাতের কাছে অনুরোধ করলেন যেন ক্রুশে যারা আছে তাদের পা ভেঙে ক্রুশ থেকে সরিয়ে ফেলা হয়। তখন সৈন্যরা এসে যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল তাদের দুজনের পা ভেঙে দিল। পরে যিশুর কাছে এসে সৈন্যরা তাকে মৃত দেখে তার পা ভাঙল না, কিন্তু একজন সৈন্য তার পা জোরে বল্লম দিয়ে খোঁচা মারল, আর তখনই সেখান থেকে রক্ত আর জল বের হয়ে আসল। যিনি নিজের চোখে এটা দেখেছিলেন তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন, আর তার সাক্ষ্য সত্যি। তিনি জানেন যে তিনি যা বলছেন তা সত্যি, যেন তোমরাও বিশ্বাস করতে পারো। এসব ঘটেছিল যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয়, তার একখানা হাড়ও ভাঙা হবে না। আবার শাস্ত্রের আরেকটা কথা এই, যাকে তারা বিঁধেছে তার দিকে তারা তাকিয়ে দেখবে।
প্রভু যিশুর কবর। এই সমস্ত ঘটনার পরে অরিমাথিয়া গ্রামের জোসেফ যিশুর দেহটা নিয়ে যাবার জন্য পিলাতের কাছে অনুমতি চাইলেন। জোসেফ ছিলেন যিশুর গুপ্ত শিষ্য, কারণ তিনি যিহুদি নেতাদের ভয় করতেন। পিলাত অনুমতি দিলে পর তিনি এসে যিশুর দেহ নিয়ে গেলেন। আগে যিনি রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন সেই নিকোদিমো প্রায় একমন দশের গন্ধরস ও অগুরু মিশিয়ে নিয়ে আসলেন। পরে তারা যিশুর দেহটি নিয়ে যিহুদীদের কবর দেবার নিয়ম মতো সেই সমস্ত সুগন্ধি জিনিসের সঙ্গে দেহটি কাপড় দিয়ে জড়ালেন। যিশুকে যেখানে ক্রুশে দেওয়া হয়েছিল সেই জায়গায় একটা বাগান ছিল, আর সেখানে একটা নতুন কবর ছিল। সেই কবরের মধ্যে কাউকে কখনো রাখা হয়নি। সেই দিনটা ছিল যিহুদীদের পর্বের আয়োজনের দিন, আর কবরটাও কাছে ছিল বলে তারা যিশুকে সেই কবরেই রাখলেন।
বিংশতি অধ্যায়।
প্রভু যিশু মৃত্যু থেকে জীবিত হলেন। সপ্তাহের প্রথম দিনের ভোরবেলায় অন্ধকার থাকতেই মগদলিনী মরিয়ম সেই কবরের কাছে গেলেন। তিনি দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরানো হয়েছে। সেই জন্য তিনি শিমন পিতর আর যে শিষ্যকে যিশু ভালোবাসতেন সেই শিষ্যের কাছে দৌড়ে গিয়ে বললেন, লোকেরা প্রভুকে কবর থেকে নিয়ে গেছে, তাকে কোথায় রেখেছে আমরা তা জানি না। পিতর আর সেই অন্য শিষ্যটি তখন বের হয়ে কবরের দিকে যেতে লাগলেন। দুজন একসঙ্গে দৌড়াচ্ছিলেন। অন্য শিষ্যটি পিতরের আগে আগে আরও তাড়াতাড়ি দৌড়ে প্রথমে কবরের কাছে আসলেন, কিন্তু তিনি কবরের ভিতরে গেলেন না। তিনি নিচু হয়ে দেখলেন যিশুর দেহে যে কাপড়গুলো জড়ানো হয়েছিল সেগুলো পড়ে আছে। শিমন পিতরও তার পিছনে পিছনে এসে কবরের ভিতরে ঢুকলেন এবং কাপড়গুলো পড়ে থাকতে দেখলেন। তিনি আরও দেখলেন তার মাথায় যে রুমালখানা জড়ানো ছিল তা অন্য কাপড়ের সঙ্গে নেই, কিন্তু আলাদা করে এক জায়গায় গুটিয়ে রাখা হয়েছে। তখন যে শিষ্য প্রথমে কবরের কাছে পৌঁছেছিলেন তিনিও ভিতরে ঢুকলেন এবং দেখে বিশ্বাস করলেন। মৃত্যু থেকে যিশুর জীবিত হয়ে উঠবার যে দরকার আছে পবিত্র শাস্ত্রের সেই কথা তারা আগে বুঝতে পারেননি।
প্রভু যিশু মরিয়মকে দেখা দিলেন, এরপরে শিষ্যেরা ঘরে ফিরে গেলেন, কিন্তু মরিয়ম কবরের বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতে নিচু হয়ে কবরের ভিতরে চেয়ে দেখলেন যিশুর দেহ যেখানে শোয়ানো ছিল সেখানে সাদা কাপড় পরা দুজন স্বর্গদূত বসে আছেন, একজন মাথার দিকে আর অন্যজন পায়ের দিকে। তারা মরিয়মকে বললেন, কাঁদছ কেন? মরিয়ম তাদের বললেন, লোকেরা আমার প্রভুকে নিয়ে গেছে এবং তাকে কোথায় রেখেছে জানি না। এই কথা বলে মরিয়ম পিছন ফিরে দেখলেন যিশু দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি যে যিশু তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, কাঁদছ কেন, কাকে খুঁজছ? যিশুকে বাগানের মালি ভেবে মরিয়ম বললেন, দেখুন আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তবে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে যাব। যিশু তাকে বললেন, মরিয়ম। তাতে মরিয়ম ফিরে দাঁড়িয়ে ইব্রীয় ভাষায় যিশুকে বললেন, রব্বুনি, অর্থাৎ গুরু। যিশু মরিয়মকে বললেন, আমাকে ধরে রেখো না, কারণ আমি এখনো উপরে পিতার কাছে যাইনি। তুমি বরং ভাইদের কাছে গিয়ে বলো, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমাদের ঈশ্বর, আমি উপরে তাঁর কাছে যাচ্ছি। তখন মগদলিনী মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে সংবাদ দিলেন, তিনি প্রভুকে দেখেছেন আর প্রভুই তাঁকে এইসব কথা বলেছেন।
প্রভু যিশু শিষ্যদের দেখা দিলেন। সেই একই দিনে সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যাবেলায় শিষ্যরা যিহুদি নেতাদের ভয়ে ঘরের সমস্ত দরজা বন্ধ করে এক জায়গায় মিলিত হয়েছিলেন। তখন যিশু এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এই কথা বলে তিনি তার দুই হাত ও পাঁজরের দিকটা তার শিষ্যদের দেখালেন। প্রভুকে দেখতে পেয়ে শিষ্যরা খুব আনন্দিত হলেন। পরে যিশু আবার তাকে বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলে তিনি শিষ্যদের উপর ফু দিয়ে বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তবে তার পাপ ক্ষমা করা হবে, আর যদি কারো পাপ ক্ষমা না করো তবে তার পাপ ক্ষমা করা হবে না।
অবিশ্বাসী থোমার বিশ্বাস। যিশু যখন এসেছিলেন তখন থোমা নামে সেই ১২ জন শিষ্যদের মধ্যে একজন তাদের সঙ্গে ছিলেন না। এই থোমাকে দিদুম বলা হত। অন্য শিষ্যেরা পরে থোমাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। থোমা তাদের বললেন, আমি তার দুই হাতে যদি পেরেকের চিহ্ন না দেখি, সেই চিহ্নের মধ্যে আঙ্গুল না দিই এবং তার পাঁজরে হাত না দিই তবে কোনো মতেই আমি বিশ্বাস করব না। এর এক সপ্তাহ পরে শিষ্যেরা আবার ঘরের মধ্যে মিলিত হলেন আর থোমাও তাঁদের সঙ্গে ছিলেন। যদিও সমস্ত দরজা বন্ধ ছিল তবুও যিশু এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে বললেন, তোমার আঙ্গুল এখানে দিয়ে আমার হাত দুখানা দেখো এবং তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরে রাখো, অবিশ্বাস করো না বরং বিশ্বাস করো। তখন থোমা বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাকে বললেন, থোমা, তুমি কি আমাকে দেখেছ বলে বিশ্বাস করছ? যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য। যিশু শিষ্যদের সামনে চিহ্ন হিসাবে আরো অনেক আশ্চর্য কাজ করেছিলেন, সেগুলো এই বইয়ে লেখা হয়নি, কিন্তু এসব লেখা হল যাতে তোমরা বিশ্বাস করো যে যিশুই মসীহ, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করে যেন তার মধ্য দিয়ে জীবন পাও।
একবিংশ অধ্যায়।
প্রভু যিশু সাতজন শিষ্যকে দেখা দিলেন, এরপরে তিবিরিয়া সাগরের পারে শিষ্যদের কাছে আবার যিশু দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল, সিমন পিতর থুমা, যাকে দিদুমও বলে, গালিল প্রদেশের কান্না গ্রামের নথনেল, শিবদিয়ের ছেলেরা এবং যিশুর অন্য দুজন শিষ্য একসঙ্গে ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তারা বললেন, আমরাও তোমার সঙ্গে যাব। তখন তারা বের হয়ে নৌকায় উঠলেন, কিন্তু সেই রাতে কিছুই ধরতে পারলেন না। সকাল হয়ে আসছে এমন সময় যিশু সাগরের পাড়ে এসে দাঁড়ালেন। শিষ্যরা কিন্তু চিনতে পারলেন না যে তিনি যিশু। তিনি শিষ্যদের বললেন, সন্তানেরা কিছুই কি পাওনি? তারা বললেন, না পাইনি। যিশু তাদের বললেন, নৌকার ডান দিকে জাল ফেলো, পাবে। তখন তারা জাল ফেললেন আর এত বেশি মাছ উঠল যে তারা তা টেনে তুলতে পারলেন না। যিশু যে শিষ্যকে ভালোবাসতেন সেই শিষ্য পিতরকে বললেন, উনি প্রভু। সেই সময় সিমন পিতরের গায়ে কোনো কাপড় ছিল না, তাই যখন তিনি শুনলেন উনি প্রভু, তখন গায়ে কাপড় জড়িয়ে সাগরে ঝাঁপ দিলেন। তারা পার থেকে বেশি দূরে ছিলেন না, প্রায় 200 হাত দূরে ছিলেন। এই জন্য অন্য শিষ্যরা মাছে ভরা জালটা টানতে টানতে নৌকায় করে পাড়ে আসলেন। পাড়ে নেমে এসে তারা কাঠ কয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখতে পেলেন, সেখানে রুটিও ছিল। তখন যিশু তাদের বললেন, এখন যে মাছ ধরলে তা থেকে কয়েকটা আনো। সিমন পিতর নৌকায় গিয়ে জালটা পাড়ে টেনে আনলেন। 153টা বড় মাছে জালটা ভরা ছিল, যদিও এত মাছ ছিল তবুও জালটা ছিঁড়ল না। যিশু তাদের বললেন, এসো খাও। শিষ্যদের মধ্যে কারো সাহস হল না যে জিজ্ঞাসা করে, আপনি কে? কারণ তারা জানতেন তিনি প্রভু। পরে যিশু এসে রুটি নিয়ে তাদের দিলেন আর সেইভাবে মাছও দিলেন। মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পর যিশু এই তৃতীয়বার শিষ্যদের দেখা দিলেন।
পিতরের প্রতি প্রভু যিশুর আদেশ। তাঁদের খাওয়া শেষ হলে পর যিশু সিমন পিতরকে বললেন, যোহনের ছেলে সিমন, এগুলোর চেয়েও কি তুমি আমাকে বেশি ভালোবাসো? সিমন পিতর তাকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আপনি আমার কত প্রিয়। যিশু তাকে বললেন, আমার শিশু মেষগুলো চড়াও। যিশু দ্বিতীয়বার তাকে বললেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? সিমন পিতর তাকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আপনি আমার কত প্রিয়। যিশু তাকে বললেন, আমার মেষগুলো লালন পালন করো। পরে তিনি তৃতীয়বার সিমন পিতরকে বললেন, যোহনের ছেলে সিমন, সত্যি কি আমি তোমার প্রিয়? পিতর এবার দুঃখিত হলেন, কারণ যিশু এই তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করলেন, আমি কি সত্যি তোমার প্রিয়? এই জন্য পিতর যিশুকে বললেন, প্রভু, আপনি সবকিছুই জানেন, আপনি তো জানেন যে আপনি আমার খুবই প্রিয়। যিশু তাকে বললেন, আমার মেষগুলো চড়াও। আমি তোমাকে সত্যি বলছি, যখন তুমি যুবক ছিলে তখন তুমি নিজেই তোমার কোমর বাঁধতে আর যেখানে ইচ্ছা সেখানে যেতে, কিন্তু যখন তুমি বুড়ো হবে তখন তুমি তোমার হাত বাড়িয়ে দেবে এবং অন্য একজন তোমাকে বাঁধবে আর তুমি যেখানে যেতে চাও না সেখানেই নিয়ে যাবে। ঈশ্বরের মহিমা প্রকাশ করবার জন্য পিতর কিভাবে মরবেন তা বুঝাতে গিয়ে যিশু এ কথা বললেন। এই কথা বলবার পর যিশু পিতরকে বললেন, আমার সঙ্গে এসো। পিতর পিছন ফিরে দেখলেন যিশু যাকে ভালোবাসতেন সেই শিষ্য পিছনে পিছনে আসছেন। ইনি সেই শিষ্য যিনি খাবার সময় যিশুর দিকে ঝুঁকে বলেছিলেন, প্রভু, আপনাকে যে শত্রুর হাতে ধরিয়ে দেবে সে কে? পিতর তাকে দেখে যিশুকে বললেন, প্রভু, এই লোকের কি হবে? যিশু পিতরকে বললেন, আমি যদি চাই এ আমার ফিরে না আসা পর্যন্ত থাকে তাতে তোমার কি, তুমি আমার সঙ্গে এসো। এই জন্য ভাইদের মধ্যে এই কথা ছড়িয়ে গেল যে সেই শিষ্য মরবেন না। যিশু কিন্তু পিতরকে বলেননি যে সেই শিষ্য মরবেন না, তিনি বরং বলেছিলেন, আমি যদি চাই সে আমার ফিরে না আসা পর্যন্ত থাকে তাতে তোমার কি।
যোহনের সাক্ষ্য, সেই শিষ্যই এই সব বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন আর এই সব লিখেছেন, আমরা জানি তার সাক্ষ্য সত্যি। যিশু আরো অনেক কিছু করেছিলেন, যদি সেগুলো এক এক করে লেখা হতো তবে এত বই হতো যে আমার মনে হয় সেগুলো এই জগতে ধরত না।